date. Passive. Asian Radio. 90.8 FM.
ঘাটে বাটে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ রাত 11:59 এবং দেখতে দেখতে রাত 12:00 শুরু হয়ে গেল ভৌতিক 90.8। ফেসবুক মাধ্যম রয়েছে যেখানে চাইলেই আপনি আমাদের সাথে জয়েন করে ফেলতে পারেন, সেই মাধ্যমটি হচ্ছে www.facebook.com/asianradio। সেই ঠিকানায় যদি আপনার কাছে কোন ভূতের ঘটনা থেকে থাকে তাহলে অফকোর্স সেই ঘটনাটা আমাদেরকে লিখে ইনবক্স করবেন এবং সেটার জন্য অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। এমন কেউ কি রয়েছেন যাদের কাছে গল্প রয়েছে এবং সরাসরি স্টুডিওতে না এসে আপনি বরং সেই ঘটনাটা লিখে আমাদেরকে পাঠাতে চান, তাহলে আপনার জন্য একটি অপশন রয়েছে, সেই ঘটনাটা রেকর্ড করে দেন, আপনি কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন bhautik90.8@gmail.com সেই ঠিকানায়।
আজকের ভৌতিক নিয়ে যদি আপনার মতামত থাকে নিশ্চয়ই আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আপনার মতামতের উপর ভিত্তি করে আমাদের আজকে সেটা অনেক দূরে গিয়ে যাবে, আমরা অনেক উৎসাহ পাবো, আমাদের এই পরিশ্রম সার্থক হবে তবেই যদি আপনারা আমাদের সাথে যুক্ত হন। লিখুন আপনার মতামত, আপনার গল্পগুলো আজকে আপনার থেকে কেমন লাগছে, আপনি ভয় পাচ্ছেন কিনা, না কোন গল্পগুলো হলে আপনি বেশি ভালো ভয় পাবেন, একটুখানি বেশি মজা লাগবে, সেই কথাবার্তাগুলো আমাদেরকে একটু লিখে পাঠান। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তা করুন, লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। রাত দুটো পর্যন্ত আমি ফিরোজ খান আর কনক আছে আপনার সাথে।
চাচার মুখ থেকে, চাচা একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন আর ওই ঘটনাটি ঘটেছে আজ থেকে 34-35 বছর আগে। আমাদের গ্রাম থেকে মাঠের বেশ কিছু দূরে মাঠের এক প্রান্তে ছিল ছিটকিতলা, ওখানে ছিল ছোট একটা ফুটবল খেলার মাঠ, মাঠে দুটি বড় বড় খেজুর গাছ ছিল। লোকমুখে শোনা যেত ওই ছিটকিতলা নাকি বিভিন্ন ধরনের অশরীরে জিনিস থাকত, ছিটকিতলা থেকে ভয় পেয়েছে এমন অনেক লোকের দেখা পাওয়া যায়, এমনকি বর্ষার সময় আমি এবং আমার ভাগ্নে মাছ ধরতে গিয়েও একদিন বাদ চরম ভয় পেয়েছিলাম। অনেক বছর আগে আমার দাদা এবং আমার বাবা তাদের দুটো গরু নিয়ে ছিটকিতলার কাছে তাদের একটা জমি চাষ করতে চায়। তখনকার সময়ে দিনের বেলা মানুষ তেমন কাজ করত না, গরমের কারণে তাই তারা বেশিরভাগ সময় রাতে কাজ করত। দাদা ও বাবা জমি চাষ করতে করতে এক সময় দাদা এবং বাবা দেখলেন হঠাৎ গরু দুটো বাতাসের নাক দিয়ে কিসের যেন গন্ধ শুকছে, মুখ দিয়ে ফুঁস ফুঁস করছে। তারপর বাবা এবং দাদা খেয়াল করল যে ওই ছিটকিতলার দুটি খেজুর গাছে বিশাল একটা মানুষ আকৃতির কি যেন খেজুর গাছের মাথার উপর দুটি পা দিয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। বাবা এবং দাদা বিপদ আসন্ন বুঝতে পেরে গরুর কাঁধ থেকে নাঙ্গল এর জোয়ার খুলে দেয় এবং দুজনে দুই গরুর লেজ শক্ত করে ধরে দুই হাত দিয়ে চেপে ধরার সাথে সাথে গরু দুটি বাড়ির দিকে রওনা দিল। দাদা এবং বাবা পেছন থেকে ওই অশরীরটির মোটা কণ্ঠে একটা হাসি শুনতে পায়। তারপর তারা গরুর লেজ ধরে বাড়ি চলে আসে। 1978 সালের ঘটনা। চাচারা ওই ছিটকে তলা মাঠে ফুটবল খেলত। ফুটবল খেলার সময় যে যার মতো বাড়ি ফিরে আসত। চাচার বন্ধুরা ঠিক করেছে একদিন ফুটবল খেলা শেষে ছিটকে তলা মাঠে পিকনিকের আয়োজন করবে। যেমন বলা তেমন কাজ। সেদিন ফুটবল খেলা শেষে চাচা সহ চাচার 10-15 জন বন্ধু মিলে ওই মাঠে পিকনিকের আয়োজন করে। প্রায় রাত 9টার দিকে আয়োজনের সব জিনিস জোগাড় করে ওই মাঠে চাচা সহ চাচার বন্ধুরা রান্নার কাজ শুরু করে। চাচার চোখে কেমন যেন ঘুম পাচ্ছিল। তখন ছিল শীতের সিজন, তাই চাচা কাউকে না বলে মাঠের একেবারে শেষ প্রান্তে খড়কুটোর স্তব ছিল, মানে জমির মালিকের ধান গাছের শুকনো খড় একসাথে জড়ো করা ছিল। এবং চাচা তার ভেতরে গিয়ে তার নাক বের করে ভেতরে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায় গভীর ঘুমে। চাচার বন্ধুরা রান্না শেষে খাওয়া দাওয়ার সময় দেখেন তাদের মাঝে চাচা নেই। সবাই মিলে মাঠের চারপাশে চাচাকে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও চাচাকে খুঁজে পায় না। তারা ভাবল হয়তো চাচা কাউকে না বলে বাড়ি চলে গেছে। তাই চাচার বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ওই ছিটকে তোলা মাঠ থেকে বাড়ি চলে আসে। অনেকক্ষণ পর হঠাৎ চাচা ঘুম থেকে উঠে পড়ে। তখন রাত 2-3 বাজে। চাচা দেখেন মাঠের মধ্যে তার কোনো বন্ধু নেই, কিন্তু মাঠের চারপাশে অনেকগুলো মানুষ ঘোরাঘুরি করছে এবং কিছু খোঁজাখুঁজি করছে। এটা দেখে চাচা তিলে চমকে যায়, কারণ ওই মানুষগুলো কোনো সাধারণ মানুষের মতো ছিল না। তারা দেখতে সাধারণ মানুষের থেকে অনেক লম্বা, এই ধরুন 20-25 হাত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের ঘাড়ে কোনো মাথা ছিল না, পুরো শরীর কালো লোম দিয়ে ঢাকা। বুকের দুপাশে দুটি বড় বড় লাল টকটকে চোখ, ঘাড় দিয়ে লাল টুকটুকে রক্ত টুপ টুপ করে পড়ছে। আর চোখের নিচের দিকের দুপাশে দুই পাটি বড় বড় দাঁত, এবং তাদের হাতে তাদের নিজের মাথা নিয়ে চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল। মনে হচ্ছিল তারা চাচাকে তন্ন তন্ন করে খুঁজছে। চাচা এসব দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। তখন চাচার চোখ আটকে যায় খেজুর গাছের দিকে। চাচা দেখে সেখানে বিশাল আকৃতির একটা মানুষ, তার এক পা ওই খেজুর গাছের মাথায়, আরেক পা চাচাদের বাড়ির সামনে যে বড় একটা তাল গাছ ছিল সেটার উপর দিয়ে দাঁড়িয়ে আছে। চাচা ওইখানে শুয়ে শুয়ে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিল। সেটা তার নিজের মাথা হাতে নিয়ে কচকচ করে চিবে খাচ্ছিল, তার দাঁতে ও মুখে লাল রক্ত টপটপ করে পড়ছিল। চাচা এসব আর সহ্য করতে পারছিলেন না, মনে হয় সেই সময় সেখানে জ্ঞান হারিয়ে ফেলবে, কিন্তু হল না। তারপর ভাবল বাড়ির দিকে দৌড় দিবে। পরক্ষণে ভাবল এখান থেকে উঠলে তাকে ওই খারাপ চিনগুলো আর আস্থা রাখবে না, এখানে ঘাড় মটকিয়ে খেয়ে ফেলবে। চাচা বিভিন্ন ধরনের সুরা কালাম যা পারত সেগুলো পড়া শুরু করলো। একটু পরে দেখলো ওই গলা কাটা মানে মাথাবিহীন বড় বড় ওর শরীরগুলো চাচা যেখানে ঘুমিয়েছিল তার আশেপাশে ঘোরাঘুরি করছে। চাচা সেখানে ঘাপটি মেরে চুপ করে শুয়েছিল। এভাবে সারা রাত চাচা ওইখানেই শুয়েছিল এবং ওই খারাপ অশরীরগুলোও তার আশেপাশে ঘোরাঘুরি করছিল। হঠাৎ কোনো দূরের মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসলো এবং চাচা তার শরীরের সর্বশক্তি দিয়ে ওই খড়কুড়ার স্তব থেকে উঠে বাড়ির দিকে আল্লাহু আকবার বলে দিল এক দৌড়। চাচা অনুভব করলো ওই খারাপ মাথাবিহীন অশরীরী জিনিসগুলো তার পেছনে পেছনে দৌড়ে আসছে। চাচা তার দৌড়ের গতি আরো বাড়িয়ে দেয় এবং পেছনের দিকে তাকায়। দেখি ওই মাথা কাটা বড় বড় মানুষগুলো তার পেছনে পেছনে ছুটছে, তাকে ধাওয়া করছে, তাকে ধরার চেষ্টা করছে। ওই ছিটকে তলা থেকে চাচাদের বাড়ির দূরত্ব ছিল প্রায় আধা মাইল। চাচা যখন লোকালয়ের কাছে পৌঁছায় ঠিক তখনই পেছন থেকে ওই খারাপ চিনগুলো বলে উঠতে লাগলো, তোর শরীরের গন্ধ পেয়ে তোকে সারা মাঠ এবং মাঠের চারপাশে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু পাইনি। যদি জানতাম তুই ওখানে শুয়েছিলি তাহলে তোকে ওখানেই গিরে ফেলতাম। তারপর চাচা দৌড়াতে দৌড়াতে তার গ্রামের এক বাড়িতে এসে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান ফেললে চাচাকে ওই বাড়ির লোকেরা তাকে বাড়ি পৌঁছে দেয়। চাচা 2012 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। সবাই চাচার জন্য দোয়া করবেন এবং সবাই খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।
থ্যাংক ইউ সো মাচ, অসম্ভব সুন্দর একটি গল্প আমাদেরকে পাঠানোর জন্য। মূলত অনেক বড় গল্প এবং ছোট একটা গল্প না, ঠিক লম্বা গল্প, যে গল্পের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ঘটনা রয়েছে এবং এর বাইরে রয়েছে হরর একটা ফিলিংস। ঠিক এই মুহূর্তে ভৌতিক 90.8 চলছে, আর যে কনক এবং ফিরোজ খানের সাথে রাত দুটো পর্যন্ত আমরা আপনার সাথেই থাকবো। আপনি SMS করবেন আমাদেরকে এবং ফেসবুকে জয়েন করবেন, জানান দেবেন আপনার কথাবার্তাগুলো, ঘটনা সম্পর্কে যদি কোনো কিছু বলতে চান, কোনটা বেশি বিশ্বাসযোগ্য, কোনটা একেবারেই গ্রহণযোগ্য মনে হচ্ছে না। যেহেতু ভূতের শো, এখানে সবাই আমরা মূলত জাস্টিফাই করতে পারি না, তারা সত্যি ঘটনা পাঠাচ্ছে নাকি মিথ্যে ঘটনা পাঠাচ্ছে। সো টোটাল ব্যাপারটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কতটা ভালোভাবে গ্রহণ করবেন। সাজিদ হাসান, তিনি আমাদেরকে টঙ্গী গাজীপুর থেকে SMS করেছেন, ফেসবুকে কমেন্ট করেছেন, তিনি বলছেন, সাজিদ ভৌতিকের বিশাল বড় একজন ভক্ত, হোপফুলি আজকের প্রত্যেকটা গল্প আপনার কাছে ভালো লাগবে। রুবেল মাহমুদ শুভ, তিনি বলছেন, আমি খিলক্ষেত থেকে রুবেল মাহমুদ শুভ শুনছি, থাকবো রাত দুটো পর্যন্ত। অপূর্ব মাহমুদ, তিনি বলছেন, শুনছি ঢাকা থেকে, আমার কমেন্ট না পড়া পর্যন্ত কমেন্ট করতে থাকবো। মূলত কমেন্ট করার জন্য শোটা না, আই গেস আপনি পুরো শোটা আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন, হোপফুলি ভালো লাগবে। আর যে সাজিদ হাসান, তিনি টেক্সট করছেন, তন্নি ইসলাম অহনা, তিনি বলছেন আমাদেরকে, হাই কনক ভাইয়া ও ফিরোজ ভাইয়া, আমি উত্তরা থেকে তোমাদের শুনছি, খুব ভয় পাচ্ছি, তবুও রাত দুটো পর্যন্ত তোমাদের সাথেই রয়েছি। মোহাইবুল্লাহ এসকে লিখেছেন, ভাইয়া শুনছি বাগেরহাট থেকে, আমার কমেন্ট না পড়া পর্যন্ত। অলরাইট, কমেন্ট মোহাইবুল এসকে আমাদেরকে কমেন্ট করেছেন। নীল আকাশের হিরো, তিনি ঢাকা রায়রবাগ থেকে, তিনি বলছেন যে আপনি শুনছেন, আপনার খালামনিকে সাথে নিয়ে রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। মোহাইবুল্লাহ এসকে, তানজিম প্রান্ত, ভয় লাগছে, প্রথম গল্পটা অনেক ভয়ের ছিল। এবং আসিফ রহমান, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন, ভয় লাগছে। তুষার হাসান, ফার্স্ট স্টোরিটা দারুণ হয়েছে, সেকেন্ড এরকম অনেকগুলো স্টোরি রয়েছে, হোপফুলি প্রত্যেকটা স্টোরি আপনাকে ছুঁয়ে যাবে।
দেখা যাক তোমরা আমাকে কতটা ভয় পাইয়ে দিতে পারো। ঠিক আছে, রাত দুটো পর্যন্ত থাকুন, আমরা চেষ্টা করবো আপনাকে ভয় পাইয়ে দিতে। লালদীপ আছেন আটবাস থেকে, ভৌতিক শোনার অপেক্ষায় ছিলাম, আশা করছি ভালো হবে ইনশাল্লাহ। আমাদের সাথে সূচনা সালাম জানিয়েছে, কনক ও ফিরোজ ভাই কেমন আছেন, আমরা অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ লিখেছে। আর যে প্রান্ত হাসান আছে আমাদের সাথে নরসিংদী থেকে, আই লাভ ইউ জানিয়েছে, আই লাভ ইউ টু আপনাকে বলছি আমরা লিখেছে। তার নাম রয়েছে মনির, যাত্রা বাড়ি থেকে আমাদের সাথে আছে ভাইয়া, আমাদের সাথে আছে মিজান খান, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
সিলেটের একটি প্রাইভেট মেডিকেল হোস্টেলে থাকি। আমাদের মেডিকেলে স্টুডেন্ট বেশি বলে সিট পাওয়াটা বেশ টাফ ছিল। অবশেষে পেলাম রুম নাম্বার 711। আমার সাথে আরেকটা মেয়েও ওই রুমে ছিল, দুজনের রুম। কিন্তু মেয়েটাকে আমার থেকে বেশ অদ্ভুত লাগলো। 10 দিন এক রুমে থাকা সত্ত্বেও ও তেমন কথা বলতো না আমার সাথে। একদিন জিজ্ঞেস করায় ও বলল আমি কথা কম বলি, প্রায় রাতেই ও রুম থেকে বের হয়ে যেত। অন্য কি করিডোরে হেঁটে হেঁটে না পড়লে পড়া হয় না। আমিও ভাবলাম হয়তো এমনটাই তার অভ্যাস। এরই মধ্যে একদিন ভয়ানক এক ঘটনা ঘটে গেল। আমাদের কলেজের ডোমেশে একদিন জানান লাশের রুমের তালা ভাঙা আর লাশ ছিন্ন ভিন্ন করা। কেউ ওই কাজ করেছে, কোনো হদিস মিলল না। দুদিন পরে আবার একই ঘটনা। এরই মধ্যে একদিন রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। দেখি শেফা রুমে এসে ঢুকেই কিছু কাপড় নিয়ে যায় এবং চেঞ্জ করে আসেন। সকালে ও ক্লাসে চলে যায়। আমার সন্দেহ হয়, তাই ওর কাপড় চেক করি। কাপড়ের মধ্যে বেশ খানিকটা মাংস পুটলি করে রাখা, মানুষের একটা হাতও। আমি হতভম্ব হয়ে যাই। এই তাহলে সেই মেয়ে যে লাশ খেয়ে আসে, কি করব ভেবে পাচ্ছিলাম না। কে আমার কথা বিশ্বাস করবে? আমি ওই দিনই আমার আরেকটা ফ্রেন্ডের রুমে থাকার জন্য চলে যাই। শেফাকে বলি পড়ার জন্য যাচ্ছে, আমার ফ্রেন্ডকে বলি সব ঘটনা ঘটে। ওর আব্বু ওই মেডিকেলেরই শিশু বিভাগের প্রধান, উনি সব শুনে হেসে উড়িয়ে দিলেন। আমাকে বেশি পড়াশোনা না করে একটু রেস্টে থাকার কথা বললেন তিনি। আমিও জানতাম এমন কিছুই হবে, মেডিকেল সায়েন্স এসব মানবে না। লাশ ঘর পাহারা দেওয়ার ব্যবস্থা হলো। তখনই ঘটল বিপত্তি, এবার হামলা জীবন্ত মানুষের উপর। নেপালি একটা মেয়ে রাতে করিডোরে বসে ফোনে কথা বলছিল। তখন কে যেন ওর হাত কামড়ে ধরে। ভাগ্যিস তখন আরেকটা মেয়ে এইদিকে রুমে পড়ছিল, তাই সাউন্ড শুনে চলে আসে। এবার সবার টনক নড়ল, কি এমন জিনিস যে এরকম ঘটনা ঘটালো। ঘটনাটি ঘটে আমার বোনের, তাই তার মতো করে বললাম। এ ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি জনি কয়েস সিলেট শাহপরান থেকে বলছি। ভাইয়েরা ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
শুনছেন ভৌতিক 90.8, আর্য কনক এবং ফিরোজ খান আপনার সাথেই আছি। এবং যেমনটা করে আপনারা মেডিকেল শ্মশানঘাট এবং লাশের গল্প চাচ্ছেন আস্তে আস্তে করে, কিন্তু আজকের ভৌতিক জমে উঠছে। আপনি আমাদেরকে SMS করবেন, লিখবেন সেন্ড ফর এ মেসেজ অপশনে গিয়ে AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন এন্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। ফেসবুক মাধ্যমে যারা স্কোরিং করছেন ব্রাউজ করছেন এবং পাশাপাশি ভৌতিক 90.8 এ আর্য কনক এবং ফিরোজ খানকে শুনছেন, তারা চাইলে ফেসবুকে আপনার কমেন্টটি লিভ করে দিতে পারেন। আমি যুবরাজ শুনছি জুরাইন আলমবাগ থেকে, এতক্ষণ ওয়েট করার পর খুব ভালো লাগছে, হোপফুলি আমাদের সাথে দুটো পর্যন্ত থাকবেন। সিন্দিস তুহিন তিনি বলছেন, কনক ভাইয়া আমার ঘটনাটি সিলেক্ট করেছেন, ঘটনা পাঠিয়েছিলাম, আবার বলতে পারছি না এখন পর্যন্ত, ঘটনা পাঠাতে থাকুন, হোপফুলি কোনো না কোনো এপিসোডে পড়ে ফেলবে যদি সেই ঘটনাটা অন এয়ার করবার মতো হয়ে থাকে। MD আয়াতুল তিনি আমাদেরকে হাই জানিয়েছেন। আরমান আশা আহমেদ তিনি বলছেন, কনক ভাই আশা করি আজকে অনেক ভয় পাবো, আছি ঠিক দুটো পর্যন্ত। প্রিন্স সালমান তিনি বলছেন, আই লাভ ভৌতিক, এবং আমাদেরকে কমেন্ট করেছেন এই মুহূর্তে আরো অনেকগুলো বন্ধু। আসিফ রহমান তিনি বলছেন, এক একা একা শুনছি এবং ভয় লাগছে। সালাউদ্দিন আহমেদ তিনি আমাদের সাথে আছেন, সাথে রয়েছেন ফয়াজ, সাথে রয়েছেন মোহাকবুল্লাহ, রয়েছেন কিং সোহেল তানভীর সহ আরো অনেকেই। যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে তাহলে ফেসবুক মাধ্যমে আপনি আমাদেরকে সেই ঘটনাটা ইনবক্স করতে পারেন, সেই ঘটনাটা লিখে facebook.com/bhautik90.8 সেই ঠিকানায়। এবং যারা কমেন্ট করবেন তাদের জন্য অ্যাড্রেসটি আরেকটি বার বলে দিচ্ছি, অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/asianradio সেই ঠিকানায়। অবশ্যই সেখানে যে শুরুতেই ভূত রিলেটেড একটা পোস্ট পাবেন, সেই পোস্টটি আপনারা যদি শেয়ার দিয়ে দেন হোপফুলি অনেকেই পছন্দ করে ফেলবে। সো আমরা এই মুহূর্তে বেশ কিছু এসএমএস নিয়ে নিতে চাই।
এসএমএস এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হচ্ছে রাফিল, লিখেছে শ্মশান ঘাটের স্টোরি শুনতে চাই, নিশ্চয়ই সাথে থাকুন, আমরা চেষ্টা করছি। রাকিবুল ইসলাম আছে আমাদের সাথে বাড্ডা থেকে, ভাইয়া আই লাভ ভৌতিক, লাভ দিস প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে তনশিল কুরিল বিশ্বরোড থেকে, মেডিকেল রিলেটেড কোনো গল্প শুনতে চাই, নিশ্চয়ই একটু আগে হয়েছে, আমরা আর তারপরে চেষ্টা করবো আপনাকে এরকম কোনো ধরনের গল্প শোনানোর জন্য। সোহেল খান আছে আমাদের সাথে এয়ারপোর্ট থেকে, লিখেছে রুমে একা একা শুনছি। শামিম আছে আমাদের সাথে কামরাঙ্গি চর থেকে, ভয় করছে অনেক শুনছে তার, তারপরও শুনছে। মোকসেদ আছে আমাদের সাথে রঞ্জন ফতুল্লা থেকে, শুনছে ফিরোজ ভাই, কনক ভাই কেমন আছে জানতে চাচ্ছে। জিহাদ আছে মিরপুর এক নম্বর থেকে, রিপন আছে আমাদের সাথে উত্তরা থেকে, আমাদের সাথে আছে জয় ঢাকা থেকে, নতুন বাজার থেকে ছি এবং তার গার্লফ্রেন্ড মিলে শুনছে। আলিফ আছে আমাদের সাথে মিরপুর থেকে, ব্রো আপনাদের আপনারা কেমন আছেন, আমি আজ পর্যন্ত কোনো শো মিস করিনি, অল টাইম আই লাভ দিস শো, এমনটা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। ফারহান আছে আমাদের সাথে লালমাটিয়া থেকে, ভাইয়া শোটা প্রতিদিন করা যায় কিনা এমনটা বলছে, নিশ্চয়ই আমরা কর্তৃপক্ষের কাছে আপনার এই বার্তাটুকু পৌঁছে দিব। আলী আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, প্রথম গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল। তানজিল ছিল আমাদের সাথে নোয়াখালী থেকে, অসম একটা স্টোরি ছিল, ওকে আরো শুনতে চাই, এরকম স্টোরি শুনতে চাই, নিশ্চয়ই দুটো পর্যন্ত থাকুন, আমাদের কাছে অনেক অনেক ভালো ভালো গল্প আছে যেগুলো আপনাকে একটুখানি ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা। সাদিয়া আছে আমাদের সাথে, সাদি আরিফ আছে আমাদের সাথে উত্তরা থেকে, আমরা শুনছি সবাই, রাত দুটো পর্যন্তই থাকবো উত্তরা থেকে। সেলিম আছে আমাদের সাথে চুরাইন থেকে, শুনছি ভাই খুব ভালো লাগছে, ভয় পাচ্ছে এমনটা লিখেছে, নিশ্চয়ই সাথে থাকুন রাত দুটো পর্যন্ত।
এই মুহূর্তে আমরা চলে যাবো নেক্সট আরেকটা স্টোরিতে, সেই স্টোরি শুনবো, স্টোরি শোনার পরপর কিন্তু আপনার কমেন্ট এবং এস এম এস গুলো নিয়ে ফিরছি, সাথেই থাকুন, শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM।
রাজবাড়ি জেলার কাজীবাদা গ্রাম থেকে তৌফিক অমর সচিব বলছি। জানি না দুই তিনটি ঘটনা পাঠানোর পরও কেন আমার ঘটনা পড়া হচ্ছে না, আশা করি আমার বন্ধুর ঘটনাটি পড়ে শোনাবেন। আমাদের এলাকার প্রধান মোড় থেকে এক মিনিট হেঁটে গেলে ওখানে আরেকটা ছোট্ট মোড় পড়ে, ওই রাস্তার মোড়ে চারটা তাল গাছ এবং বিশাল বড় বড় দুই থেকে তিনটা বাঁশ ছাড় আছে। ওই বাঁশ ছাড় এবং ওই তিনটা তাল গাছকে কেন্দ্র করে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রচলিত রয়েছে সবার মুখে মুখে। লোকমুখে শোনা যেত যে ওই তাল গাছ চারটা গভীর রাতে নাকি এক হয়ে একটিতে রূপান্তরিত হয় এবং গাছের উপর থেকে অনেক পানি পড়তে থাকে। ওই তাল গাছ এর ওখান থেকে ভয় পেয়েছে এমন কোনো লোকের দেখা পাওয়া যায় না। একবার আমার এক প্রতিবেশী চাচা ভ্যান চালিয়ে প্রায় রাত একটা দিকে বাড়ি ফিরছিলেন। উনি যখন তালগাছের কাছাকাছি এলেন তখন চাচা দেখলেন ওই তালগাছের গোড়ায় অনেক মোটা ও বেটে একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে এবং সেটা চাচাকে দেখে বাঁশ ঝাড়ের মধ্যে প্রবেশ করল, কিন্তু তার ঘাড়ে কোনো মাথা নেই। হঠাৎ চাচার চোখ গিয়ে পড়ে ওই তালগাছের দিকে, উনি দেখলেন তালগাছ চারটি একটিতে রূপান্তরিত হয়েছে এবং গাছের উপর থেকে অজস্র পানি ছপ ছপ করে পড়ছে। তারপর উনি যা দেখলেন তা দেখার জন্য চাচা প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন বিশাল বড় একটা মানুষ ওই গাছের উপরে একটা পা এবং তার আরেকটা পা অন্য গাছের উপর দিয়ে দাঁড়িয়ে দাঁত বের করে ভয়ঙ্কর কণ্ঠে হাসতে লাগলেন। এটা দেখে চাচা তার সর্বশক্তি দিয়ে ভ্যান চালিয়ে ওই তাল গাছের মোড় থেকে দ্রুত বাড়ি চলে আসে। তখন ছিল কুরবানির ঈদের সিজন। আমার বন্ধু আরিফ রাজবাড়ী জেলার সদরে কোনো একটা দর্জির দোকানে শার্ট প্যান্ট পাঞ্জ পাঞ্জাবি এবং মেয়েদের বিভিন্ন পোশাক সেলাই করত। সামনে কুরবানির ঈদ থাকায় বন্ধুদের দোকানে অনেক কাজের চাপ পড়ে যায়, তাই দোকানের মালিক রাত ১২টার সময় তাদের ছুটি দেন। বন্ধুর বাবা ছিল ভ্যান চালক, তাই তিনি ১২টার দিকে সেই দোকান থেকে তার ছেলেকে নিয়ে যায়। সেদিন ছিল ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত। রাত ১২টার পর মালিক ছুটি দিলে সবাই যে যার মতো করে বাড়ি যেতে থাকে, কিন্তু বন্ধু আরিফ ঠাই ওখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু সেদিন তার বাবা আর এলেন না, তাই শেষমেশ আমার বন্ধু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হয়। প্রায় রাত ১টার সময় বন্ধুটি আমাদের এলাকার প্রধান মোড়ে এসে দাঁড়ায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, জনমানব শূন্য। তারপর আরিফ প্রধান মোড় পাড়ি দিয়ে যখন ওই বাঁশ ছাড় এবং তালগাছ এর মোড়ে পৌঁছায়, তখন আরিফ যা দেখল তা হল আকাশ বাতাস কাঁপিয়ে হঠাৎ করে একটা ঘোড়া যখন হি হি করে ডাক দেয়, সেই ঘোড়ার ডাকের শব্দ। আরিফ জানত যে ওই জায়গাটা খুব একটা ভালো না। তাকিয়ে বন্ধু দেখলেন তাল গাছ চারটি একটিতে রূপান্তরিত হয়েছে এবং তার উপর থেকে ঝপঝপ করে শব্দে পাহাড়ের ঝর্ণার মতো পানি পড়ছে। আরিফ প্রচুর পরিমাণে ভয় পায়। মনে মনে যত ছোড়া কালাম জানত আরিফ পড়তে থাকে এবং সেখান থেকে হাঁটা শুরু করে। হঠাৎ আরিফ এর চোখ যায় ওই বাঁশ ছাড়ের নিচে, দেখে একটা সাদা ঘোড়া সেখানে দাঁড়িয়ে চারপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু এই ঘোড়ার কোনো মাথা ছিল না। এই বিভৎস দৃশ্য দেখে আরিফ এক দৌড়ে গিয়ে ৫ মিনিট পর বাড়ির উঠানে হাঁপাতে হাঁপাতে পড়ে যায়। তারপর সে দরজা খুলে ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে এবং ওই ঘটনা সবার কাছে গোপন করে। তারপর সে ওই কাজ ছেড়ে দেয়। আস্তে আস্তে আরিফ শুকিয়ে যায় এবং অনেক ভয় পেতে থাকে। রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারত না, গাছের একটা পাতা পড়লেও সে খুব ভয় পেত, ভয় চমকিয়ে লাফ দিয়ে দূরে সরে যেত। এভাবে আরিফের অবস্থা দিন দিন অনেক খারাপ হতে থাকে, সে অনেক শুকিয়ে যায়। তার চাচার নাম ছিল আমিন মুন্সি, উনি প্যারানর্মাল বিষয়ে অনেক কিছু জানেন এবং ভূত বা জিন ধরা লোকদের ঝাড়ফোঁক করতেন। আরিফের চাচা আরিফকে বলে, তুই কি কোথাও ভয় পেয়েছিস? তখন আরিফ ওই রাতে তার সাথে ঘটে যাওয়া ওই ভয়ঙ্কর ঘটনা তার চাচাকে খুলে পড়ে এবং তার চাচা তাকে একটা গালি দিয়ে বলে, তুই এতদিন কেন জানাসনি আমাকে, এভাবে আরো কিছুদিন গেলে তো তুই মারা যাবি। তারপর তার চাচা তাকে অনেক ঝাড়পোড় দেয় এবং তার ডান হাতের উপরে একটি তাবিজ বেঁধে দেয়। তারপর থেকে আরিফ আস্তে আস্তে একটু ভালো হতে থাকে। আমার বন্ধুর আর্থিক অবস্থা তখন ভালো ছিল না, তাই আমার বন্ধু আরিফ ঢাকায় আশুলিয়ার থানার জিরাবু কাঠঘড়া এলাকায় একটি সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি নেন। একদিন আরিফ তার বন্ধুদের নিয়ে ওই এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। ওই পুকুরটা নাকি খুব খারাপ। গোসল করতে করতে আরিফ সহ তার আরো ৩ জন বন্ধু সাঁতরিয়ে পুকুরের মাঝখানে চলে যায়। হঠাৎ আরিফের বন্ধুরা দেখে আরিফ পানিতে অনেক হাবুডুবু খাচ্ছে এবং আরিফ তার বন্ধুদের বলে, আমাকে তোরা তোল, আমাকে কে যেন টেনে পানির নিচে নিয়ে যাচ্ছে। তারপর সবাই তাকে টেনে উপরে তুলে নিয়ে আসে। উপরে উঠে সে দেখে আরিফের ডান হাতের উপরে যে তাবেজটা ছিল সেটা আর নেই, হারিয়ে গেছে। এভাবে বেশ কয়েকদিন যাবার পর শোনা গেল যে ওই পুকুরে পারে একটা ছেলে খেলছিল। হঠাৎ ছেলেটাকে কে যেন ঠাস করে একটা থাপ্পড় দেয় এবং ছেলেটি মা বলে চিৎকার করে। সাথে সাথে তার মা এসে দেখে তার ছেলে পুকুরে পড়ে আছে এবং ছেলেটির চোখ নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং ছেলেটি একসময় মারা যায়। তারপর থেকে বন্ধুর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু বন্ধুর শরীরটা এখন আর আগের মতো নেই। তার শরীরটা এখন অনেক চিকন হয়ে গেছে।
আচ্ছা।
একটা ঘটনা আমরা শুনে ফেললাম এবং এটাকে মূলত গল্প না বলে অবশ্যই ঘটনাই বলবো, বিকজ এই ঘটনাটা আমরা রিসিভ করেছি আমাদের facebook.com/bhautik90.8 সেখান থেকে, এবং যিনি আমাকে এই ঘটনাটা লিখে পাঠিয়েছেন তার কাছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঠিক এমনি করে যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে, দেন আমি বলবো বসে না থেকে, চুপচাপ না করে থেকে, ঠিক এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন ভৌতিকের শ্রোতা, যারা যারা রয়েছেন এবং ভয় পেতে ভালোবাসেন, ভূত রিলেটেড ইনফরমেশন গুলো কালেক্ট করতে খুব বেশি পছন্দ করেন, তাদের জন্য এই গল্পটা লিখে ফেলুন এক্ষুনি, এবং তারপর facebook.com/bhautik90.8 এই পেজে ইনবক্স করে দিন। যারা যারা আমাদেরকে কমেন্ট করছেন ফেসবুকে, তাদেরকে বলছি কমেন্ট করবার জন্য একটি অ্যাড্রেস রয়েছে, উইচ ইজ facebook.com/asianradio, সেই ঠিকানা। এবং ভৌতিকে যারা কমেন্ট করছেন তাদের কমেন্ট গুলো পড়ার সম্ভাবনা একেবারে কম, সো আমি বলবো কমেন্ট গুলো সবগুলো আপনাকে করতে হবে এশিয়ান রেডিও যে ফ্যান পেজ রয়েছে সেই ফ্যান পেজে SMS করবেন, লিখবেন সেল ফোনের মেসেজ অপশনে গিয়ে AR space আপনার নেম স্পেস আপনার লোকেশন, এন্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারে। ঠিক এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জিনিস কি, আমি জানি না আপনি কোন উত্তরটা দিবেন, বাট আমার কাছে কেমন জানি মনে হয় আয়না হচ্ছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর একটি বস্তু, যাকে ছাড়া আমাদের একেবারেই একটা দিনও কাটে না। যেমনি দরকারি তেমনি নিরীহ বস্তু বটে এই আয়না, দিনে একবার অন্তত একবার আয়নার সামনে না গেলে চলে না আমাদের, আবার কেউ কেউ তো থাকতেই পারে না আয়না ছাড়া। কিন্তু এই আয়নায় ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সে খবর আমরা একেবারেই রাখি না। শোনা যায় আয়না নিয়ে বহুত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প, এবং ঠিক এই মুহূর্তে যারা শুনছেন তাদের ভেতর হয়তো অনেকেই জানেন আমরা যদি কোনো অতি অলৌকিক কোনো কিছু নামাতে চাই, অর্থাৎ আয়নাকে এই জগতের অনেক অতি আলৌকিকতাবাদী অন্য জগতে গমনের পোর্টাল বলে মনে করা হয়, আর যেটাকে আপনি দূরও বলতে পারেন, অর্থাৎ আপনি যে জগতে ঠিক এই মুহূর্তে আছেন সেই জগৎ থেকে অন্য আরেকটা জগতে হারিয়ে যাওয়ার জন্য আয়নাকে অনেকেই এটার পোর্টাল মনে করে থাকেন। আয়না নিয়ে আমাদের অনেকগুলো ধারণা রয়েছে। ইহুদি সংস্কৃতিতে কেউ মারা গেলে বাড়ির সমস্ত আয়না ঢাকা দেওয়ার রেওয়াজ রয়েছে, মনে করা হয় মৃতের আয়না আত্মা আয়নার ফাঁদে আটকে থাকবে এবং পরলোকে যেতে বাধা পড়বে না, এবং এমনটাই ইহুদিদের মনে করা হতো। আয়না ভেঙে ফেলা নিয়ে রোমান আমল থেকেই সাবধান বাণী চলে আসে, রোমানরা মনে করত আয়না ভাঙলে আত্মার ক্ষতি হয় এবং এই ক্ষতি সারতে 7 বছর পর্যন্ত সময় লাগে। বুঝতেই পারছেন তিনটির কথা বলেছি এবং তিনটাই কিন্তু আত্মার রিলেটেড কিছু ব্যাপার রয়েছে। অনেক দেশেই ঘুমোতে যাওয়ার আগে ঘরের আয়না ঢাকা দেওয়ার প্রথা রয়েছে, ধারণা করা হয় এই ঘুমন্ত মানুষের স্বপ্নকে আয়না আটকে দিতে পারে, সেখান থেকে তার আত্মা অনেকটা ফাঁদে পড়ে যাবে, এমনটাই অনেকেই বিশ্বাস করে থাকেন এখন পর্যন্ত। আয়না নিয়ে আরো অনেকগুলো কথা রয়েছে, অর্থাৎ আপনি ঘুমোতে যাওয়ার আগে ঠিক এই মুহূর্তে আপনার রুমে যে আয়নাটা রয়েছে আমি জানি না সেটা ওপেন রয়েছে কিংবা নেই, বাট আমি মনে করবো সেটাকে ঠেকিয়ে দেওয়া উচিত। অনেক দেশেই ঘুমোতে যাওয়ার আগে এই কাজটা করে থাকে অনেকেই। আয়না নিয়ে সবখানে জনপ্রিয় কাহিনীটি হচ্ছে ব্লাডি মেরির, নির্জন ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে মহিলারা যদি ব্লাডি মেরির নাম ধরে নির্দিষ্ট কয়েকবার ডাকেন তাহলে সে অভিভূত হবে আয়নার মধ্যে, সে যে ঠিক কে তা খুলে বলেননি অবশ্য কেউই। আরেকটি বার বলছি, সব থেকে জনপ্রিয় কাহিনীটি ব্লাডি মেরি বলা হয়ে থাকে, অর্থাৎ আপনি আয়নার সামনে বেশ কয়েকবার এই নাম বলে যদি ডাক দেন তাহলে কিছু একটা আবিষ্কার হবে আয়নার ভেতর থেকে, যেটা দেখে সত্যি হয়তো বা আপনি ভয় পেয়ে যেতে পারেন। আয়নার আরেকটি বাসিন্দার নাম হচ্ছে ক্যান্ডিম্যান, তার চরিত্র ব্লাডি মেরির মতোই, অর্থাৎ আয়নার সামনে আপনি যদি ক্যান্ডিম্যান বলে ডাকেন দেন সামথিং উইল হ্যাপেন, যেটা টোটালি আনএক্সপেক্টেড, অনেক বেশি হরিবল। পশ্চিমের অবিবাহিত মেয়েদের মধ্যে আয়না নিয়ে অনেক সংস্কার চালু রয়েছে, তার মধ্যে একটি হলো আপেল খেতে খেতে আয়না দেখলে নাকি হবু স্বামীকে দেখতে পাওয়া যায়, অনেকেই এমনটা বলে থাকেন। অনেক জায়গাতেই রাতে আয়না দেখা একেবারেই টোটালি নিষিদ্ধ, অথবা মোমবাতির আলোয় আয়না দেখা নিয়ে চেতনা বনি রয়েছে, কারণ এতে নাকি ভূত দেখার সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরিমাণে। অনেক সময় আয়নাকে অতি প্রকৃত জগতের দ্বার বলে মনে করা হয়, অপ্রাকৃত জীবরা আয়নার মধ্যে নাকি এই জগতের সঙ্গে সংযোগ রাখে, একই সঙ্গে আয়নাকে এই জগতের অনেক অতি ভৌতিকতাবাদী অন্য জগতে গমনের পোর্টাল বলা হয়ে থাকে যেমনটা আপনাকে আগেই বলেছিলাম। এই মুহূর্তে শুনছেন ভৌতিক 90.8 হার্জে কনক এবং ফিরোজ খান আপনার সাথেই রয়েছি। দুটো পর্যন্ত আপনার সাথে থাকবো। যারা ফেসবুকে আমাদেরকে কমেন্ট করছেন চাইলে তাদের সাথে আপনিও কমেন্টই করে ফেলতে পারেন facebook.com/asianradio সেই ঠিকানায়। আমাদের সাথে রয়েছেন সাজিব এবং আমাদের সাথে রয়েছেন রুবেল মাহমুদ, তিনি রয়েছেন আমাদের সাথে রয়েছেন কামরুল হাসান, তিনি বলছেন প্রতিদিনের মতো আজও জয়েন করে ফেললাম শুনছি, এবং কুমিল্লা থেকে আপনি আমাদেরকে শুনছেন। অপূর্ব মামুন তিনি বলছেন ভাই শুনছি বাগেরহাট থেকে, আমার কমেন্টটা পড়ে দিন এমনটাই। তন্নি ইসলাম অহনা আমাদেরকে কমেন্ট করেছেন এবং কমেন্ট করেছেন ঠিক এই মুহূর্তে অনেকগুলো বন্ধু। আমরা এই মুহূর্তে বেশ কিছু SMS পড়ে নিতে চাই।
আপনি কি বলছেন আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত হয়ে আপনার মতামতগুলো আমাদের কাছে লিখে পাঠান। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। মুরাদ লিখেছে মিরপুর 11 নম্বর থেকে, ভয় লাগছে আমাকে লিখেছে। ইমারুল আছে আমাদের সাথে, সে রাতে ডিনার করছে আর আমাদেরকে শুনছে ভৌতিক 90.8 এমনটাই জানাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইমারুল। আমাদের সাথে আছে কামরুল আছে আমাদের সাথে, সাইমন লিখেছে আমাদের সাথে নাখালপাড়া থেকে, শুনছে খুবই ভয় লাগছে আর দুটো পর্যন্ত থাকবে এমনটাই বলেছে। জিহাদ আছে আমাদের সাথে নতুন বন্ধু, আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। আমাদেরকে লিখেছে তার নাম হচ্ছে সালা সালহা উদ্দিন আছে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে, দুটো পর্যন্ত থাকবে। জাকির হোসেন আছে আমাদের সাথে, দুলন আছে আমাদের সাথে গাজীপুর থেকে, ভাইয়া ফার্স্ট আচ্ছা প্রথম গল্পটা ওর অনেক ভালো লাগছে ভয় পাচ্ছে সে বলেছে। রিয়াদ আছে আমাদের সাথে চুরাইন থেকে, আমি তোমাদের নতুন বন্ধু ওয়েলকাম আপনাকে ভৌতিক 90.8 এ। সজীব আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, রায়হান ইসলাম আছে আমাদের সাথে, রিয়াদ তো আছে আমাদের সাথে, মাহারুন আছে আমাদের সাথে ডেমরা থেকে, সবসময় ভৌতিক শুনি বাট আজকে ফার্স্ট টাইম SMS করছি, আজকে কাহিনীগুলো খুবই ভয়ঙ্কর আমাকে লিখছে। রায়হান আছে আমাদের সাথে, মাসুদ আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ মাসুদ আমাদের সাথে থাকার জন্য। মহিউদ্দিন আছে আমাদের সাথে জাহাঙ্গীর বাড্ডা থেকে লিখেছে, রহিম আছে আমাদের সাথে বাংলা বাজার থেকে, আমাদের সাথে আছে জাহাঙ্গীর, আমাদের সাথে আছে খলিল আছে আমাদের সাথে, আই লাভ 90.8 FM এমনটা লিখেছে। আমাদের সাথে আছে তার নামটি হচ্ছে সেলিম রেজা রাজশাহী থেকে, সেলিম ওকে রাজশাহী থেকে লিখেছে আজ আপনাদের প্রথম শুনছি খুব ভালো লাগছে, আমি একটা গল্প পাঠাতে চাই কিভাবে। আপনি www.facebook.com/bhautik90.8 সেখানে গিয়ে আমাদের প্যান পেয়েছে, আপনি গিয়ে সেখানে ইনবক্সে বাংলায় সুন্দর করে আপনার ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। লিখেছে তার নামটি হচ্ছে শামীম আছে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে, অনেক ভালো লাগছে ভয় পাচ্ছে এমনটা লিখেছে। আমাদের সাথে হাসান ঢাকা থেকে, প্রথম গল্পটা তার অনেক ভালো লাগছে এমনটা লিখেছে, ভয় পেতে চায়, অনেক প্রশংসা করেছে আমাদের, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। নিশাত আছে আমাদের সাথে ঢাকা থেকে, এক্সাম তারপর আজকে শুনছে, থ্যাংক ইউ সো মাচ।
আর এই পর্যায়ে আমরা চলে যাবো পরবর্তী গল্পে, গল্প শুনবো আপনার কাছে যদি কোনো ঘটনা থেকেই থাকে তাহলে অফকোর্স এই ঘটনা লিখে আমাদেরকে ফ্যান পেজে ইনবক্স করে দিন, আর আপনার কমেন্ট এই মুহূর্তে লিখতে পারেন facebook.com/asianradio সেই ঠিকানায়। চাইলেই সেই পোস্টটি শেয়ার করতে পারেন, যে পোস্টের নিচে আপনি লিখবেন আজকে আপনার মন্তব্যটি।
আসসালামু আলাইকুম ভাই, আমি ইউসুফ কাহালু থেকে বলছি। আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। এই ঘটনাটা ঘটে আজ থেকে 5 বছর আগে, তখন আমার বয়স 10 বছর। আমি তখন একটা হাফেজিয়া মাদ্রাসায় পড়তাম। তো যেদিন ঘটনা সেদিনটা ছিল শনিবার। এখানে বলে রাখা ভালো, আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসাটা নিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে। এখানে আগে মাদ্রাসার অবস্থান বর্ণনা করা ভালো। আমি যে মাদ্রাসায় পড়তাম সেটা ছিল গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাটা ছিল মাটির, সেখানে আমি সহ 22 জন ছাত্র ছিলাম। মাদ্রাসার পেছনে ছিল পুরাতন একটা কবরস্থান। ঘটনা যা যাক, যে রাতের ঘটনা সেদিন রাতে আমরা সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ রাতে আমার টয়লেট পেল। আমি তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা থেকে রাত 11:40। এখানে বলে রাখা ভালো যে মাদ্রাসা হতে টয়লেট দূরত্ব 5 মিনিটের মতো। আমি টয়লেটে যাওয়ার জন্য আমার পাশের একজনকে ডাকলাম, কিন্তু সে উঠল না। তখন সাহস করে আমি একাই চলে গেলাম। টয়লেটের পেছনে ছিল বাঁশ ছাড়, তার ডান পাশে কবরস্থান। আমি টয়লেটে ঢুকলাম, কিছু সময় পর টয়লেটের ডান পাশ থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। তখন আমি টয়লেটের দরজাটা একটু খুলে দিলাম, আর তখন যা দেখতে পেলাম তা দেখার জন্য কোনোভাবেই আমি প্রস্তুত ছিলাম না। আমি যা দেখতে পেলাম সেটা হলো একজন কালো পোশাক পরা মানুষ, কিনা জানি না, তার মুখটা ভয়ঙ্কর কালো, তার হাতে ছিল শিকল দিয়ে বাঁধা একটা কাছি, আর সেই কাছি দিয়ে শত কবর দেওয়া একটা কবর থেকে লাশ তুলে কোপাচ্ছে, আর সেই কালো ভয়ঙ্কর মানুষটি আরবিতে কি যেন বলছে। এই দৃশ্য দেখে আমি সেখানে পাথর হয়ে গিয়েছি। এর কিছুক্ষণ পর আমি মাদ্রাসার হুজুরকে দেখতে পাই, আর সেখান থেকে এক দৌড়ে আমি তারপর মাদ্রাসার রুমে চলে আসি। পরের দিন আমি ঘটনাটি আমার হুজুরকে বলি, কিন্তু সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনাটি আজও আমি ভুলতে পারি না। ভাইয়ের এই ছিল আমার ঘটনা, ভালো লাগে পড়ে শোনাবেন।
Yes, শুনছেন ভৌতিক 90.8। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে আছি, এবার দুটো পর্যন্ত থাকবো। আপনার এস এম এস এবং কমেন্ট যেসবের মাধ্যমে আমরা দুটো পর্যন্ত আপনার মন্তব্যগুলো নিব, ঠিক এই মুহূর্তে যারা যে যেখান থেকে শুনছেন তাদেরকে বলছি, চমৎকার একটা ঘটনা কিন্তু আমরা শুনে ফেললাম। এবং এরকম ছোট সত্য যদি কোনো ঘটনা আপনার কাছে থেকে থাকে, দেন আমরা আপনাকে রিকোয়েস্ট করবো সেই ঘটনাটা লিখে ফেলুন, কিংবা স্টুডিওতে চলে আসবার জন্য আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলুন এ আর স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে করতে হবে 2323। এই নাম্বারে ফেসবুক মাধ্যমে এই মুহূর্তে চাইলে আপনি কানেক্টেড থাকতে পারেন, এবং যদি স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনার জন্য অপশন রয়েছে সেই ঘটনাটা লিখে আপনি আমাদেরকে পাঠিয়ে দিন facebook.com/bhautik90.8 সেই ঠিকানায়। এবং এই মুহূর্তে কমেন্ট করবেন আপনার কথাবার্তাগুলো facebook.com/asianradio সেই ঠিকানায়। রেকর্ড করে যদি পাঠাতে চান তাহলে bhautik90.8@gmail.com এই অ্যাড্রেসে আপনি আমাদেরকে ইনবক্স করে দিবেন। ভৌতিক মানুষ হচ্ছে BHOUTIK। এমডি শফিকুল ইসলাম তিনি আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন, তিনি বলছেন দ্বিতীয় ঘটনাটা খুব ভালো লেগেছে এবং আরো ভয় লাগছে। স্টাইলিশ স্মাইল তিনি আমাদেরকে এসএমএস করেছেন, সাথে রয়েছে কনক ভাই, সেম আরো ভয় পেতে চাই। রনি চৌধুরী তিনি আমাদেরকে বলছেন, আমি আজ প্রথম শুনছি এবং প্রচন্ড ভয় করছে ভাইয়ারা। স্বপ্নের জাল তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমাদেরকে শুনছি ভালো লাগছে। আব্দুল হাকিম তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন কমেন্ট কেন পড়া হয় না, অনেকগুলো কমেন্ট রয়েছে। জাহিন আলী তিনি ঢাকা মিরপুর 11 থেকে কমেন্ট করেছেন, এবং আব্দুল হাকিম তিনি বলছেন খুব ভালো লাগছে, ভূত শুনছি, ভৌতিক শুনছি এবং ভয় লাগছে, এবং শুনছি রাত 2 পর্যন্ত। সাথী রশি ইফতেখার আহমেদ সজীব তিনি বলছেন ভাইয়ারা স্টোরিগুলো অনেক ভালো লাগছে, ইফতেখার আহমেদ সজীব। আর রফিকুল ইসলাম মুকুল তিনি আমাদেরকে শুনছেন, কামরুল হাসান সাকিব শুনছেন, আশা মনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, এমডি রানা ভালো লাগছে, রাকিব চৌধুরী কমেন্ট করেছেন, হাফিজুর রহমান তিনি যথারীতি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, তিনি উল্লাপাড়া থেকে বলছেন শুনছি খুব খুব ভালো লাগছে, লাভ ইউ ফিরোজ ভাই, কনক ভাই অ্যান্ড ভৌতিক টিম। ঠিক এই মুহূর্তে ফেসবুকে আরো অনেকেই আমাদেরকে রেগুলার যেসব শ্রোতা রয়েছে তারা কমেন্ট করেছেন, তাদের মধ্যে এই মুহূর্তে আমাদেরকে শেখ রাতুল অফি কমেন্ট করেছেন, তিনি বলছেন ভাইয়া আমি আর আমার ওয়াইফ পলি একসাথে শুনছি, আমার ওয়াইফ ভৌতিকের নিউ লিসেনার, প্লিজ ভাইয়া ওয়েলকাম করে দেন। And of course, আপনার ওয়াইফকে পলিকে আপনি স্বাগতম জানাচ্ছি ভৌতিক 90.8 এ। সিলেস তুহিন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, রয়েছেন আমাদের সাথে আরমান আহমেদ, কনকে আশা করি আজকে অনেক ভয় পাবো এবং 2 পর্যন্ত আপনাদের সাথেই থাকবো।
আর আপনাকে বলছি আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত হন, লিখুন আপনার মতামত, আজকের গল্পগুলো আপনাকে কেমন ভয় পাইয়ে দিচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন না কোনটা, লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন এ আর স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথাবার্তা লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন 2323। এই নাম্বারটিকে লিখেছে এমডি সুলাইমান ফ্রামগেট থেকে লিখেছে, প্রথম স্টোরিটা অনেক ভালো লাগছিল, রায়হান আছে আমাদের সাথে, ওয়ারিতে প্রথম এবং দ্বিতীয় গল্পটা অনেক ভয়ের ছিল। রনভি আছে আমাদের সাথে ফ্রম নারায়ণগঞ্জ থেকে, বেস্ট অফ লাক ভৌতিক আমাদের কাছে, ভাইয়া আমার নাম রায়হান ইসলাম শুনছি, আমাদেরকে লিখেছে তার নাম হচ্ছে হাবিব আছে ওয়েস্ট ফতুল্লা থেকে শুনছে আমাদের, সে ভাই পাচ্ছে। আছে, রুমান রাজ আছে আমাদের সাথে মুলাদি বরিশাল থেকে, ফার্স্ট টাইম শুনছি খুবই ভালো লাগছে, কায়েস গুলশান থেকে শুনছে ভালো লাগছে জানিয়েছে, মফিজুল ইসলাম কুমিল্লা থেকে শুনছে, এমডি জুম্মান খান ওয়েস্ট মোহাম্মদ বাগ থেকে শুনছে, ধুন আচ্ছা কদমতলি থেকে ঢাকা এমনটাই লিখছে, ভয় পাচ্ছে শুনছে, সরার আছে আমাদের সাথে, তানজিম আছে আমাদের সাথে, মুজিবুর রহমান আছে আমাদের সাথে, সেনাও সানাউল্লাহ ফতুল্লাহ থেকে শুনছে, কেমন আছেন ভাইয়ারা, আপনাদের নতুন বন্ধু আমাদেরকে শুনছে খুব ভয় পাচ্ছে, অ্যাংগ্রি নীলা আছে আমাদের সাথে, সে শুনছে পুরনো ঢাকা থেকে, ফিরোজ ভাইয়ের ভয়েসটা খুবই ভয়ঙ্কর এমনটাই লিখেছে, এমডি সুলাইমান ফার্মকে থেকে লিখেছে, সালাউদ্দিন আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে এনামুল আছে নরসিংদী থেকে, খুব ভয় লাগছে, সুজন আছে আমাদের সাথে, নতুন বন্ধু আপনাকে স্বাগত জানছি ভৌতিক 90.8, তুহিন আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে রহমতুল্লাহ সরকার আছে আমাদের সাথে, মুনমুন আছে আমাদের সাথে টঙ্গী গাজীপুর থেকে, বাসায় একা একা শুনছি খুবই ভয় লাগছে, তানজির আছে আমাদের সাথে নোয়াখালী থেকে, আমি অ্যান্ড আমার চারটা বন্ধু একসাথে শুনছি, এতক্ষণ আমরা গল্প শুনছিলাম বাট প্রথম অ্যান্ড গল্প করছিলাম, প্রথম অ্যান্ড দ্বিতীয় স্টোরিটা আমাদেরকে চুপ করিয়ে ফেলেছে এমনটাই লিখছে, থ্যাংক ইউ সো মাচ, রাত দুটো পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের কাছ থেকে আমরা
পৃথিবীর সব থেকে ছোট এবং ভয়ঙ্কর গল্পের কথা যদি বলে থাকি তাহলে গল্পটা অনেকটা এরকম, দ্য লাস্ট ম্যান অন আর্থ স্যাট অ্যালোন ইন দ্য রুম দ্যার ওয়াজ এ নক অন দ্য ডোর, গল্পটির বাংলা অনুবাদ অনেকটা এরকম, পৃথিবীর সর্বশেষ মানুষটি একা একটা রুমে বসেছিলেন, হঠাৎ কে যেন তার দরজায় নক করল। নিশ্চয়ই যারা শুনছে তাদের মনে অনেকটা প্রশ্নের উদয় হয়েছে, দরজায় কে নক করলো, কারণ পৃথিবীর শেষ ব্যক্তিটাই কিন্তু একেবারে ঘরের মধ্যে বসেছিল। এনিওয়েজ, নক নামের এই গল্পটির লেখক হচ্ছেন ফ্রেডরিক ব্রাউন, এটা আমার জানা পৃথিবীর সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ততম ভূতের গল্প। ফ্রেডরিক ব্রাউনও একজন আমেরিকান লেখক যিনি মাত্র 2 রানের মধ্যে এত বেশি ভয়ঙ্কর একটি গল্প লিখে ফেলেছেন। এনিওয়েজ, ঠিক এই মুহূর্তে আমরা ফিরোজ খানের কণ্ঠে আরেকটি গল্প ঘটনা শুনবো, যে ঘটনাটার লেখক ফ্রেডরিক ব্রাউন কিংবা অন্য কেউ না, আপনাদের ভেতর থেকে যে কেউ একজন।
ভালুকা থানায় ঘটনাটি 2010 সালের মার্চের দিকে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি তখন ক্লাস 8 শ্রেণীতে পড়ি। আমি যে ঘটনাটি শেয়ার করব তা হল, আমি তখন ক্লাস 6 পড়ি। আমি ছিলাম ক্লাসের সেরা ছাত্র, সে সুবাদে অনেক মেয়েদের সাথে বন্ধুত্ব ছিল আমার, যার ফলে সবাই আমাকে ভালোবাসত। আমি যখন ক্লাস 7 উদীয়মান হই তখন একটি মেয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়, যার মানে মনে করতে পারেন ভালোবাসা। আর এই ভালোবাসার নেশায় আমি হয়ে যাই ক্লাসের খারাপ ছাত্রদের মধ্যে একজন। নিয়মিত ক্লাস করি না, স্কুল কামাই করি, সুযোগ পেলেই মেয়েটার সাথে ফোনে কথা বলি। এমনি করে দিন কেটে যাচ্ছিল। আমি যখন ক্লাস 8 শ্রেণীতে উঠি তখন আমার রেজাল্ট খুব একটা বেশি ভালো হয়নি, কিন্তু সেদিকে একেবারেই আমার খেয়াল ছিল না। আব্বু আম্মু বাসা থেকে বকাঝোকা করছে যে রেজাল্ট এমন হলো কিভাবে। আমি তাদের কারো কথাই কোনো উত্তর দিতে পারিনি। ক্লাস 8 শ্রেণীর 5ম দিন, এখান থেকে মেইন ঘটনা শুরু, যে মেয়েটার সাথে আমার সম্পর্ক হয়। ব্যক্তিগত কারণে আমি মেয়েটার নাম উল্লেখ করছি না। সে মেয়েটাকে তার বাবা পড়ালেখায় স্পিড বাড়ানোর জন্য নাইট কোচিংয়ে ভর্তি করিয়ে দেয়। এদিকে সে রাত 11টার সময় বাড়ি ফিরে তার বাবা তার সাথে থাকে, যার কারণে আমি মেয়েটার সাথে কোনো কথা বা কোনো ধরনের মেলামেশা করতে পারি না। এদিকে আমার মাথায় 64 সেন্টিমিটার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমি একদিন আম্মুকে বললাম যে আমি নাইট কোচিং করব। আম্মু আর কথা না বাড়িয়ে কোচিং সেন্টারে নিয়ে আমাকে ভর্তি করিয়ে দিলেন। আমার কোচিং এর প্রথম দিন যাওয়ার সাথে সাথে মেয়েটা আমাকে দেখে মহা খুশি। আমিও খুশি, কারণ আমরা দুজনে একসাথে যাওয়া আসা করতে পারবো। কিন্তু রাতে কোচিং থেকে বাড়ি ফেরার পথে মেয়েটার বাবা থাকার কারণে বেশ তেমন একটা কথাবার্তা তার সাথে বলতে পারি না। এভাবে দিন চলতে লাগলো। হঠাৎ একদিন আমি স্বাভাবিক রাতের মতো হাতে একটা মোবাইল, কাঁধে ব্যাগ ঝুলিয়ে রাত 8টার সময় কোচিংয়ে যাচ্ছি। মোবাইলের লাইটটা অন করে প্রায় এক মাইল রাস্তা হেঁটে কোচিংয়ে যেতে হয়। আমাদের বাড়ি গ্রামে, ছোট থেকেই গ্রামে বেড়ে উঠেছি, প্রতিনিয়ত ভূত প্রেতের ঘটনা দেখতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এখন স্বাভাবিক মনে হয়, তাই কিছু না ভেবেই আনমনে নিঃশনে একা একা রাস্তা হাঁটছি আমার গন্তব্যে পৌঁছানোর জন্য। মোবাইলে গান বাজাচ্ছি ফুল সাউন্ডে। আর একটা কথা বলে রাখা ভালো, যে আমাদের গ্রামে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পরই গ্রামটি নীরব হয়ে থাকে। আমাদের গ্রামে রাত 8টা মানে গভীর রাত। সন্ধ্যার পরে সবাই ঘরের খিলম লাগিয়ে ঘুমিয়ে পড়ে। গ্রামের মানুষরা মোবাইল চার্জ দেন এক মাইল দূরের বিরুনিয়া বাজার থেকে। আর গ্রামের বিভিন্ন স্থানে রয়েছে পুকুর, ডোবা, বাঁশঝাড়, আম কাঁঠালের গাছে ভরা বন জঙ্গল, বলতে গেলে একটি অজপাড়া গা। এখনো তাই। যাই হোক, ঘটনা আসে, আমি রাস্তা হাঁটছি মেয়েটার কথা চিন্তা করে, কিন্তু হঠাৎ আমার মোবাইলের গানটা থেমে গেল। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম মোবাইলের চার্জ কম বলে ব্যাটারি লো দেখাচ্ছে। তাই আমি গান না বাজিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপন মনে, নিজের পায়ের শব্দ শুনতে শুনতে যাচ্ছি। হঠাৎ আমার মনে হল আমার পেছনে কেউ একজন আছে, পায়ের সাউন্ড পাওয়া যাচ্ছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। আবার সামনের দিকে হেঁটে যাচ্ছি, এবার কিছু ফিস ফিস কথাবার্তা শুনতে পেলাম। মনে একটু সাহস পেলাম, হয়তো আশেপাশের লোকজন আছে, কিন্তু মোবাইলের লাইট দিয়ে দেখলাম কেউ নেই। চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার আর শোষো ঠান্ডা বাতাস বইছে। এবার একটা মেয়েলি ভয়েসের হাসি শুনতে পেলাম আমি। অবাক হয়ে রীতিমতো ভয় পেতে লাগলাম। এত রাতে জঙ্গলের ভেতর মেয়ে আসবে কোত্থেকে? এটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি ভাবলাম মনের ভুল হয়তো ভাব হতে পারে। আমি রাস্তা দিয়ে এভাবে ভয়ে ভয়ে হেঁটে শেষ পর্যন্ত কোচিং এ গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখি মেয়েটা একা একা ক্লাসে বসে আছে, কোনো সারা শব্দ নেই, অফিস ঘর বন্ধ। আমি বললাম, কি ব্যাপার, তুমি একা, বাকিরা কোথায়? সে আমাকে বলল, আজকে কোচিং বন্ধ। আমি মেয়েটাকে বললাম, তোমার বাবা আসেনি? সে বলল, জরুরি কাজে ঢাকায় বাইরে গিয়েছে, ফিরতে 2-3 দিন লাগবে। আব্বু বলেছে তোমার সাথে যাওয়া আসা করতে। এই কথা বলেই সে আমাকে জড়িয়ে ধরল। আমি নিজেকে সংযত করে বললাম, চল বাড়ি চলে যাই। সে বলল, চলো। দুজন নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর কথা বলছি। আমার একটা কথা মনে পড়ছে, তাকে জিজ্ঞাসা করলাম যে আজকে কোচিং এ আসছো কার সাথে? সে উত্তরে বলল, তার এক কাজিনের সাথে। আমি বললাম, তোমার কাজিন এখন কোথায়? সে বলল, বাড়ি চলে গেছে। আমি ও সে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় কান্নার শব্দ, একটা মেয়েলি কণ্ঠ। আমি থমকে দাঁড়ালাম ঠিক সেই জায়গায় যে জায়গায় হাসির শব্দ শুনতে পেয়েছিলাম। আমি তখন মেয়েটির দিকে না তাকিয়ে সাহস করে বললাম যে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি কে কান্না করছে। আমি রাস্তা থেকে জঙ্গলে প্রবেশ করলাম। দেখি একটা মেয়ে পেছন দিকে ঘুরে বসে কান্না করছে। আমার পায়ের শব্দ পেয়ে কান্না থামিয়ে দিল। কাছাকাছি যাওয়ার পর আমি বললাম, কে তুমি, এখানে কান্না করছো কেন? আমার কথার কোনো উত্তর দিল না, আমার দিকে ঘুরে তাকালো। এবং আমি মোবাইলের লাইটের আলোয় যা দেখলাম, সেই মেয়েটা যাকে আমি ভালোবাসি, তার মুখে রক্ত। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখি রাস্তায় আমার সাথে আমার গার্লফ্রেন্ডকে যে দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম, সে নেই। আমি তার নাম ধরে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে, কি করব, কোথায় যাব, না চিৎকার করব, কিছুই মুখ দিয়ে আসছে না। ঠিক তখন পেছনে ফিরে দেখি সাদা কাফনের কাপড় পরা একটা লাশ দুহাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি বই, ব্যাগ, মোবাইল ফেলে প্রাণের ভয়ে পাগলের মতো দৌড়াতে থাকলাম এবং সাহস নিয়ে পেছনে একবার ফিরে তাকিয়ে দেখলাম লাশটা আমাকে ধরার জন্য দৌড়াচ্ছে। তারপর আমি এই দেখে জ্ঞান হারিয়ে ফেলি এবং পরের দিন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করি। আমার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফেরার পর সবাই আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল আমার সাথে, আর কেনই বা অজ্ঞান হয়ে পড়েছিলাম কোচিং সেন্টারের ক্লাসের ভেতরে। আমি তখন সব ঘটনা খুলে বললাম এবং আমার কাজিনরা কয়েকজন মিলে দিনের বেলায় সেই জঙ্গলে যায় এবং গিয়ে দেখতে পায় যে আমার মোবাইল, বই, ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তখন সবাই বিশ্বাস করল আমি খুব একটা বড় ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি। পরে বাসায় উচুরানো হয়। হুজুর তার পালিত জিনের দ্বারা বলে যে মেয়েটা কান্না করছিল সেটা ছিল একটি ভালো মেয়ের আত্মা। কোন ঘটনার প্রেক্ষিতে তাকে পাকিস্তান প্রিয়ডে এক জঙ্গলে তার কাজিনরা ধর্ষণ করে ও মেরে ফেলে দেয়। এরপর থেকে মেয়েটা ছেলে দেখলেই আকৃষ্ট লাগত তার। হুজুর আরো জানায় মেয়েটা তার কাজিনদের সাথে ভালো সম্পর্ক ছিল। হুজুর পরে একটা তাবিজ দেয় আমাকে। এরপর আমি দুই মাস যাবৎ অসুস্থ ছিলাম। পরে সুস্থ হয়ে জানতে পারি যেদিন আমি কোচিং এ গিয়েছিলাম সেদিন বন্ধ ছিল আমাদের কোচিং ও আমার গার্লফ্রেন্ড কোচিং এ যায়নি। তাহলে কার সাথে আমি কথা বললাম, কে আমাকে জড়িয়ে ধরল? তারপর থেকে আমি একেবারেই মেয়েটার সাথে কথা বলা ছেড়ে দেই, পড়ালেখায় মনোযোগ দেই। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন।
ভৌতিক 90.8 হার্জ কনক এবং ফিরোজ খান আপনার সাথে আছি ঠিক এই মুহূর্তে। কিছুক্ষণ আগে আমরা একটা দীর্ঘ ঘটনা শুনলাম যেটাকে এক হিসেবে ঐতিহাসিক একটি হরর ঘটনা বলা যেতে পারে। facebook.com/asianradio সেই ঠিকানায় আপনি আমাদের সাথে জয়েন করে ফেলবেন। অনেকগুলো গল্প এই মুহূর্তে আপনার জন্য ওয়েট করছে, মূলত গল্প বলবো না, সত্য ঘটনা। এবং একটি গল্প রয়েছে ভৌতিক সাহিত্য যেখানে আমরা নাটিকা আকারে একটা ভূতের গল্প আপনাদের সামনে উপস্থাপনা করব এবং এর বাইরে ফিরোজ খানের চমৎকার কণ্ঠে শোনাবো আপনাকে বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলো আপনি আমাদেরকে লিখে পাঠাচ্ছেন facebook.com/bhautik90.8 সেই ঠিকানায়। চাইলে কিন্তু আপনি রেকর্ড করে আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন, SMS ইনবক্স করে পাঠাতে পারেন আমাদেরকে রেকর্ড করে। সেটার জন্য একটি ইমেল অ্যাড্রেস রয়েছে, উইচ ইজ bhautik90.8@gmail.com। আর ফেসবুকে ঠিক এই মুহূর্তে আমাকে লিখেছেন আর কে মাইনু, তিনি বলছেন এক্সকিউজ মি কনক ভাই, আমি মাইনু বলছি দুনিয়া যাত্রাবাড়ি থেকে। ভাই আপনাদের প্রোগ্রামটা খুব ভালো লাগে, আমি আপনাদের প্রত্যেকটা এপিসোড শুনি এবং একজন নিয়মিত শ্রোতা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকবার জন্য। কাইরুল হাসান তিনি বলছেন লাস্ট স্টোরি ইজ দ্য বেস্ট স্টোরি, এবং পুরো ঘটনাটা যখন আমি শুনছিলাম তখন আমার কাছে শেষের দিকে এমনটাই মনে হয়েছে। MD মাহিম তিনি আমাদেরকে লিখেছেন ভৈরব থেকে, আই লাভ ভৌতিক আর মাই ফার্স্ট কমেন্ট। সৌরভ দেবনাথ তিনি গাজীপুর থেকে শুনছেন, ভয় লাগছে, ওনার এমনটাই জানিয়েছেন তিনি আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট করেছেন। MH প্রিন্স মাহাদি তিনি বলছেন নাইস স্টোরি, অনেক ভালো লাগছে। আব্দুল হাকিম তিনি বলছেন ভূতের ঘটনা শুনলে আমার ভয় করছে তারপরে শুনতে ভালো লাগে। শেখ অভি রাতুল অভি তিনি বলছেন ভাই আমি আজ আপনাদের মাছরাঙ্গা টিভিতে তথ্য প্রযুক্তি বিষয়ক টেক লাইফ দেখেছি এবং আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এটা প্রতি মঙ্গলবার হয়ে থাকে সাধারণত। কারিমুল হাসান তিনি বলছেন লাস্ট স্টোরি ইজ দ্য বেস্ট স্টোরি এমনটা লিখেছেন। গালিব হাসান তিনি বলছেন কোচিং এর গল্পটা বিশ্বাসযোগ্য মনে হলো না ভাই, গল্প সিলেকশনে আরেকটু সেন্সিটিভ হতে হবে এবং শেষের দিক পর্যন্ত যখন যদি আপনি শুনতেন আমার মনে হয় আপনার কাছে এটা ভালো লাগলেও লাগতে পারতো, বিকজ একেবারে শেষ দিক পর্যন্ত যখন শুনলাম আমার নিজের মনের মধ্যে এরকম একটা ব্যাপার ছিল, শেষ দিক পর্যন্ত শুনতে শুনতে কিন্তু আরেকটা ব্যাপার চলে এসেছে আমাদেরকে। শেখ হবি রাতুল এগেন লিখেছেন ভাই আপনার মাস্টার টিভিতে প্রোগ্রামটা দেখেছি, থ্যাংক ইউ সো মাচ দেখবার জন্য। আবির হাসান তিনি বলছেন কনক ভাই এবং ফিরোজ ভাই খুব ভয়ে আছি, অন্ধকার রুমে আপনাদের শুনছিলাম কিন্তু রুমের বাইরে টিনে কি জানি অনেকক্ষণ হাতের মতো কিছু রেখে হেঁটে যাচ্ছিল। এমন কয়েকবার হলো তাই লাইট জ্বালিয়ে বসে আছি। এবং ঢাকা খিলগাঁও থেকে আপনি আমাদেরকে শুনছেন, কারিমুল হাসান আমাদেরকে কমেন্ট করেছেন, এবং হাফিজুর চৌধুরী তিনি বলছেন, আমার গড়েশ্বর বেলায় গ্রামের পক্ষ থেকে ভৌতিক টিমকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা।
আর আমাদের সাথে আপনি এসএমএস এর মাধ্যমে যুক্ত হতে পারেন, মতামত পাঠাতে পারেন, লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে। প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মতামত, লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। সবাই মাঝে আমাদের সাথে ঢাকা থেকে ঢাকা শুনছে, তিন নম্বর গল্পটি দ্বারা অনেক অনেক ভয় লাগছে, আমরা লিখছি তার কাছে আমাদের সাথে অনেক ভয় পাচ্ছি কারণ আপনাদের ওকে। তাই সবাই মাঝে আমাদের সাথে আছে ইমতিয়াজ আহমেদ, নাজমুল অনেক ভয় লাগছে বাট তাও শুনছি, স্মোকিং করছি ভয় দূর করার জন্য, সেটা কি আর ভয় আপনার দূর হবে না। লাভ স্টোরি এমনটাই লিখেছে, খুব ভালোবাসে আমাদের প্রোগ্রামটি, পায়েল আছে ঢাকা থেকে, আজকে স্টোরি অনেক মাইন্ড ব্লোয়িং এমনটাই লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। পায়েল আছে আমাদের সাথে ঢাকা থেকে লিখেছে, তার নামটি হচ্ছে যে লিখেছে এই মুহূর্তে তার মিরাজ ফ্রম বনানী থেকে, ফার্স্ট স্টোরি তা অনেক ভেরি হনেট ছিল এমনটাই লিখেছে। ওকে লিখেছে তার নাম হচ্ছে আবু সাইদ, আমাদের সাথে আছে রামপুরা থেকে, মনির আছে আমাদের সাথে, পাখি আছে আমাদের সাথে, সুলতান আছে মিরপুর সাত নাম্বার থেকে, একটু ভয় পায় না নাকি সে বাড়িতে, সে খুবই সাহসী এমনটা প্রমাণ দিচ্ছে আমাদের কাছে। তার কাছে আমাদের সাথে রাব্বি আছে আমাদের সাথে ফতুল্লা থেকে, ভয় পাচ্ছি, তুহিন আছে আমাদের সাথে মহাকালী থেকে, স্টোরিগুলো অনেক সুন্দর ভাইয়া, রাজুর আছে নাটগঞ্জ থেকে, থ্যাংক ইউ সো মাচ, মালিবাগ আচ্ছা মিলগেট থেকে জুয়েল আছে আমাদের সাথে, ভৌতিক শুনছে খুব ভালো লাগছে, কাউসার আলম আছে আমাদের সাথে, আই লাভ ইউ ভৌতিক এমনটা লিখেছে, শিড আছে আমাদের সাথে রোহিতপুর থেকে, আমি হাই আমি ভৌতিকে নিউ ফায়ার ওয়েলকাম আপনাকে এশিয়ান রেডিও 90.8 FM আর ভৌতিকে লিখেছে তামান্না ধানমন্ডি থেকে, ভাইয়া কেমন হচ্ছে জানতে চাচ্ছি, অনেকদিন পর শুনছি, ভালো লাগছে, ভয় পাচ্ছি, তোমাদের স্টোরি কিভাবে পাঠাবো সেটা জানতে চাচ্ছে, আর বলেছি ফিরোজ ভাইয়ের ভয়েসটা অনেক ভৌতিক আমরা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আর আপনার কাছে যদি ঘটনা থেকে থাকে, আপনার সাথে ঘটেছে অথবা কোনো একটা মাধ্যম থেকে আপনি কোনো ভয়ঙ্কর ঘটনা জানাচ্ছি, সেটা পাঠাতে পারেন www.facebook.com/bhautik90.8, সেখানে এসে ইনবক্সে আপনার ঘটনা লিখে বাংলায় সুন্দর করে লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে, নিশ্চয়ই আমরা অনিয়ার করবো। কদম আলী আছে আমাদের সাথে, আমাদের সাথে এমডি আলামিন আছে কামরান্দি শহর থেকে আমাদের সাথে আছে, তার নামটি হচ্ছে রনি আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নম্বরে।
নিশাত ফারহান, আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার জীবনে একটি বাস্তব অভিজ্ঞতা এবং একটি ভৌতিক অভিজ্ঞতা। প্রথমে আমার পরিচয়টা দিয়ে রাখি, আমি একজন চাকরিজীবী মানুষ এবং আমার জন্মস্থান বাগেরহাট, এবং আমার বাবাও একজন সরকারি চাকরিজীবী, যার চাকরির দরকারের কারণে আমরা একসময় ময়মনসিংহে যাই। ময়মনসিংহে সদরে স্টাফ কোয়ার্টারের পাশে একটি বাসা আমরা নিই নদীর পাশে, সেখানে বাসাটি ছিল গাছপালা দিয়ে ঘেরা, অনেকটা বলতে পারেন যে অনেক বাসাটার জায়গা ছিল অনেক বেশি, গাছপালা অনেক ছিল যেমন তাল গাছ, এবং একজন কেয়ারটেকার থাকতো। বাসা থেকে ঢুকতে হলে আপনাকে একটি গেট পার হয়ে, প্রহরীর মাধ্যমে একটি গেট পার হয়ে, তারপরে অনেক প্রায় 5 মিনিট হাঁটার পর আমাদের মূল বাসায় আমরা ঢুকতে পারতাম। বাসাটি ছিল দোতলা, আমাদের বাসায় আমি আমার বাবা মা এবং আমার ছোট বোন থাকতো। আমাদের ওখানে কখনোই কোনো কিছু অলৌকিক আমাদের চোখে পড়েনি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটি সম্পূর্ণ অভিজ্ঞতা আমার নিজের, এবং আমার বাবা মা আমার বোন এটা তারা কেউ এরকম কোন ঘটনা কখনো দেখেনি, আমি একমাত্র সাক্ষী এই ঘটনা। যাই হোক, ঘটনায় চলে যাই। আমার বাবা এক দূর সম্পর্কে আত্মীয় আমার চাচা, উনি অসুস্থ হয়ে পড়ায় আমার বাবা মা এবং আমার ছোট বোন সেখানে তাকে দেখতে যান। কিন্তু আমার পরীক্ষার কারণে এবং আমার এসএসসি পরীক্ষা চলছিল তখন, এবং এসএসসি পরীক্ষার ইংলিশ প্রথম পত্র পরীক্ষা চলছিল তার পরের দিন ছিল আর কি। কিন্তু বাবা মা চলে যাওয়ার ফলে আমি একা হয়ে যাই। রাতের বেলা আমার যে দারোয়ান ছিল আমাদের সদর গেটে, উনি এসে আমাকে দেখিয়ে চলে যান প্রায় রাত 9টার দিকে। রাত 9টার দিকে খাওয়া দাওয়া করে আমি আবার পড়তে বসি। এই সময় হঠাৎ করে আমাদের বিদ্যুৎটা চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার ফলে আমি মোমবাতি ধরিয়ে আমার পড়ার টেবিলে পড়ছিলাম। ঘন্টাখানেক পড়ার পরে আমার একটু ঝিমুনি আসছিল, কিন্তু হঠাৎ করে প্রচন্ড বেগে ঝড় শুরু হল। ঝড়ের শব্দের ফলে গাছ এবং গাছগাছার শব্দ, তার সঙ্গে আপনার বিভিন্ন ধরনের শিয়ালের ডাক, এ ধরনের শব্দের ফলে আমার পড়ায় একটু ব্যাঘাত ঘটছিল। যে ঝিমুনি ব্যাপটা ছিল সেটা কেটে গিয়েছিল। তাই আমি আবার আমার পড়াশোনায় মনোনিবেশ করি। এভাবে ঝড় চলছিল প্রায় 10-15 মিনিট। আমাদের বাসা থেকে কাছাকাছি, যেহেতু বাসাটার আপনার স্থান অনেক বেশি, জায়গা অনেক বেশি ছিল, তো আমাদের বাসা থেকে অন্য একটা বাসার দূরত্ব বেশ অনেক দূরেই ছিল আর কি। তো আমি ওখানে থেকে লোকজন আশাপাতাদের সঙ্গে যোগাযোগ করা আমার পক্ষে একটু কঠিন। একমাত্র যোগাযোগ করতে হলে আমাকে আমার যে দারোয়ান ছিল গেটে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। এভাবে ঝড় চলার 10-15 মিনিট পরে হঠাৎ করে আমার যে জানলাটা ছিল আমার পড়ার টেবিলের সামনের দিকে, আমার জানলাটা ছিল, হঠাৎ করে জানলাটা খুলে যায়। ঝড়ের মধ্যে হঠাৎ করে জানলাটা খুলে যাওয়ার ফলে আমি ভাবলাম যে হয়তোবা এটা একটা ঝড়ের কারণে, বা আমি ভুলবশত মনের ভুলে আমি এটা খুলে রেখেছি। আমি আবার এটা আটকিয়ে দিলাম। এভাবে আরো 3 মিনিট পরে বা 4 মিনিট পরে, সময়টা খুব কম হবে, আবার খুলে গেল। আমি ভাবলাম যে যাক এটা কি হচ্ছে, মনে হয় প্রচন্ড বেগে ঝড়, যেহেতু সেহেতু বোধ হয় নখটা ঠিক আছে। আমি আবার লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমি বাথরুমে গেলাম। বাথরুমে আমি 4-5 মিনিট সময় নিলাম ফ্রেশ হওয়ার জন্য, আবার আসলাম পড়তে। এই সময় চা খেতে খুব ইচ্ছা করছিল যদিও, কিন্তু খেতে পারছিল না, কারণ ওই অন্ধকারে রান্নাঘরে একা একা গিয়ে চা বানানো আমার জন্য খুব কঠিন ছিল। ঠিক এই সময় আমি আবার ফিরে এসে দেখি আবার জানলাটা খোলা। অবাক, আমি তো অবাক, এটা কেমনে কিভাবে সম্ভব? কারণ হচ্ছে যে আমি দুইবার, আমার মনে পড়ছে আমি দুইবার নিজেই ঠিকভাবে জানলাটা লাগিয়েছি। আর যেহেতু আমার টেবিলের খুব কাছে জানলাটা, তার কারণে আমার এটা আমার বই খাতা বা আমার যে পুস্তকগুলো টেবিলের উপর ছিল এগুলো ভিজে যাওয়া সম্ভব। তো আমি আবার লাগিয়ে দিলাম, আমি পড়ছি পড়ছি। এভাবে ঝড় একটু কমছে তখন, হয়তোবা একটু কমের দিকে। তো আমি আবার পড়তে পড়তে, একটু যেহেতু রাত হয়ে যাচ্ছে, আমার আরেকবার ঝিমুনি আসলো, ঘুমের মতো আসলো। এ সময় আবার জানলাটা খুলে গেল। এবার যখন জানলাটা খুলে গেল আমি স্পষ্ট দেখতে পেলাম কিছু একটা ঘরের মধ্যে চলে আসলো। এবং কি চলে আসলো এটা আমি তো বলতে পারছি না, কিন্তু কিছু একটা চলে আসছে। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আমার যারা আমার এই ঘটনা শুনছেন, এটা সত্য যে আমি ওইটা দেখার পরে কিছু সাদা না কালো মনে হলো, সাদা একটু পরে মনে হলো কালো, একটা মোমবাতি জ্বলছে ঠিকভাবে বুঝতে পারলাম না, মনে হলো একটা পশু বা হয়তো বা অন্য কিছু আসতে পারে, কিন্তু তার আকার বা তার আকৃতি আমার থেকে দ্বিগুণ। এবং আমি সম্পূর্ণ রকমের স্তব্ধ হয়ে গেলাম, অসাড় হয়ে গেলাম। আমার একটা জিনিসও আমার চলছে না। আমার সেই ঝড়ের রাতে নিশ্চয়ই কারো গরম লাগে না, কারণ অনেক হাওয়া থাকে। আমার সমস্ত শরীর থেকে পানি বের হতে শুরু করলো, ঘামের মাধ্যমে। এত পরিমাণ পানি মনে হচ্ছে আমি গোসল করছি। এবং আমি যে চেয়ারটা ঘুরে পিছনে দেখবো যে আমার পিছনে কিছু দাঁড়িয়ে আছে কিনা সেটা আমি দেখতে পাচ্ছি না, তবে আমি বুঝতে পারছি আমার পিছনে কে একজন দাঁড়িয়ে আছে। এবং সে হাসছে না কাঁদছে, শব্দটা এমন আমি কিভাবে বলবো, একটা শব্দ করছে। সেটা শিয়ালেরও ডাক না, কুকুরেরও ডাক না, আমার আমার জীবন আমি ওই ধরনের কোনো ডাক শুনি। এবং একটি ঘ্রাণ পাচ্ছি আমি, মনে হচ্ছে সে আতর মেখে এসেছে, এমন ধরনের আতর যেটা আমি কিছুই বুঝতে পারছি না আসলে জিনিসটা কি। একটু পরে দেখলাম যে আমার যে চেয়ারটা আছে সেটা নিয়ে সেটা দুলছে। আমার চেয়ারটা রোলিং চেয়ার ছিল না, সুতরাং এটা দোলা সম্ভব না, আর আমিও দুলছিলাম না। আমি তো স্তব্ধ হয়ে অসাড়ের মতো পড়ে আছি, এবং আমার চেয়ারটা ধরে কেউ টানাটানি করছে এবং আমাকে দোলাচ্ছে। আমি এরপরে আমি কিছু বলতে পারিনি, আমি কিছু জানি না। পরের দিন আমার এক্সাম ছিল, আমার বন্ধুরা আমাকে নিতে আসছিল এবং আমি সকাল 9টার দিকে আমার বন্ধুরা, আমি যে যাচ্ছি না, আমাদের এক্সাম ছিল 10টায়, সকাল 9টার দিকে তারা চলে আসে। তারা এসে আমাকে সেই অজ্ঞান অবস্থা থেকে উঠায় এবং আমি তাদের সবার সঙ্গে আমার ঘটনাটি শেয়ার করি এবং সবাই পরবর্তী আমার আব্বা আম্মা আমার বোন সবাই আসে। পরবর্তী আমাদের বাসায় একটি মিলাদের আয়োজন করা হয় এবং ওই বাসা আমরা ছেড়ে দিই। এভাবে আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এশিয়ান রেডিওকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য, সেই সাথে ভৌতিকের সকল টিম, প্রডিউসার কাব্য ভাই, আর জে কনক ভাই, ফিরোজ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের সুযোগ দেওয়ার জন্য এবং আমার মতো সকল লিসেনারদেরও ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামকে সাপোর্ট দেওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
এরকম কিছু ঘটনা আমাদেরকে ইনবক্স করবার জন্য আপনার কাছে যদি এমন ঘটনা থেকে থাকে দেন অবশ্যই সেই ঘটনাটা আপনি লিখে ফেলবেন, কিংবা যদি রেকর্ড করে পাঠাতে চান রেকর্ড করে ভৌতিক 90.8@gmail.com সেই অ্যাড্রেসে আমাদেরকে ইনবক্স করে দিবেন, আমরা চেষ্টা করবো সেটা অন এয়ার করবার জন্য। এই মুহূর্তে ফেসবুক মাধ্যমে অনেকেই আমাদেরকে লিখছেন, আপনি লিখতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানায় যাবেন এবং সেখানে যে পোস্টটি পাবেন সেই পোস্টে আপনি কমেন্ট করে ফেলবেন, আমরা ট্রাই করবো সেটি অন এয়ার করবার জন্য। ইমন আহমেদ মামুন তিনি বলছেন, হেই কনক ভাই, রূপগঞ্জ থেকে আমি জিহাদ, জেরিন ও সুস্মিতা ছাদে বসে তোমাদের শুনছি, ভয় লাগছে, প্রথম স্টোরিটা ভয়ের ছিল, অনেকগুলো স্টোরি আমরা শুনে ফেলেছি। প্রিন্স সালমান আমাদের কমেন্ট করেছেন। আবির হাসান তিনি বলছেন, জোস প্রোগ্রাম, থ্যাংক ইউ। সালউদ্দিন আহমেদ তিনি বলছেন, খুব অসুস্থ তারপরও শুনছি, বিকজ মাই ফেভারিট শো, এবং অনেকের ফেভারিট শো এটা শুনতে সত্যি খুব ভালো লাগে, আমাদেরকে কমেন্ট করেছেন। আরো অনেকেই আপনার কমেন্ট আমরা পড়তে চাই। রাহান হাসান রাজিম তিনি বলছেন, শুনছি জামালপুর থেকে, প্রত্যেকটা ঘটনা শুনে অনেক ভয় পাচ্ছি এবং অনেক ভালো লাগছে, আছি আপনাদের সাথে রাত 2 পর্যন্ত। সৌরভ দেবনাথ তিনি গাজীপুর থেকে শুনছি এবং আমার রুমমেট পড়া বাদ দিয়ে গল্প শুনছি, খুব ভালো লাগছে এমনটা লিখেছেন। কিং সোহেল চৌধুরী আমাদেরকে কমেন্ট করেছেন, হাফিজ চৌধুরী কমেন্ট করেছেন, কমেন্ট করেছেন আমাদেরকে এই মুহূর্তে। আরো অনেকেই আমরা এই মুহূর্তে বেশ কয়েকটা SMS পড়তে চাই।
আর আপনাকে বলছি, SMS এর মাধ্যমে আপনার মতামত লিখে পাঠান, আজকের ভৌতিক আপনার কাছে কেমন লাগছে, গল্পগুলো কেমন লাগছে লিখে পাঠান, লিখুন সার্ফোনের মেসেজ অপশনে গিয়ে। প্রথমে টাইপ করুন AR স্পেস দি নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। জুমা মিরপুর থেকে লিখেছে, জানতে চাচ্ছে আমরা কেমন আছি, একা শুনছি খুবই ভয় লাগছে, তারপরও শুনছি খুব ভালো লাগছে। দীপু আছে আমাদের সাথে নোয়াখালী থেকে, এমনি জলিল মোহাম্মদপুর থেকে আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে নয়ন নন্দীপাড়া থেকে, খুব ভয় পাচ্ছি। মিথুন আছে আমাদের সাথে নানগঞ্জ থেকে, আই মিস ইউ, ওকে। আমাদের সাথে আছে আবির খান, সে ভৌতিক 90.8 অ্যান্ড এশিয়ান রেডিওতে অনেক অনেক লাভ করে আমাদের লিখেছে। ইকরাম আছে আমাদের সাথে সুজানাপুর থেকে আমাদের সাথে আছে, আমাদের সাথে আছে তার নাম হচ্ছে স্বামী, মিরপুর থেকে আছে, তার নামটি হচ্ছে লিটন আছে আমাদের সাথে, নুরুল আলম আছে আমাদের সাথে দিনাজপুর থেকে, হাসান হান্নান হাসান আছে আমাদের সাথে লিঙ্কন যাত্রাবাড়ি থেকে আছে আমাদের সাথে, এমডি ফারুক আছে আমাদের সাথে, লিসান আছে আমাদের সাথে লালমনির হাট থেকে, নিউ বন্ধু বলেছে আপনাকে ভৌতিক 90.8 স্বাগত জানাচ্ছে।
ফেসবুকে লিখেছেন এই মুহূর্তে মেহেদী হাসান, তিনি বলছেন তেজগাঁও হাতিরঝিল থেকে শুনছি, খুব ভালো লাগছে আপনার কাছে, যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অফকোর্স সেটি লিখে আমাদেরকে ফ্যান পেজ ইনবক্স করে দিবেন, উইচ ইজ facebook.com/ভৌতিক90.8 সেই অ্যাড্রেসে। সো আমরা এরপর তার একটা স্টোরি শুনবো, এরপর পর ফিরছি আপনার SMS এবং কমেন্টগুলো নিয়ে।
আশা করি আপনি ভালো আছেন এবং ভালো থাকবেন সেই কামনাই করি। কামরাম জসীমউদ্দিন হৃদয়, আমি পড়ালেখা করছি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ভাইয়া আমি ব্রাহ্মণ বাড়িয়ে থাকি, যে কারণে স্টুডিওতে আসতে পারবো না। ভাইয়া আমি যে ঘটনা শেয়ার করব এটা আমার বন্ধুর কাছ থেকে শোনা এবং ঘটনাটা ঘটেছে আমার বন্ধুর মামার সাথে। ভাইয়া আমি সরাসরি ঘটনায় চলে যাই, মামার বাড়ি সুনামগঞ্জ জেলার কোন এক গ্রামে। ওনার বাড়ির আকৃতিটা ঠিক এরকম, বাড়ির পশ্চিম পাশে একটা নদী, পূর্ব পাশে বেশ ঝুড়ঝাড়, খানিকটা জঙ্গলের মতো, আর কলা বাগান দিয়ে ঘেরা। আর ডান পাশে মানুষের যাতায়াত। আর ওনার বাড়িটা সমতল ভূমি থেকে 15 ফুট উপরে হবে। ভাইয়া, এখানে বলে রাখা ভালো, পূর্ব দিকে মানুষ চলা ফেরা খুব কম করত এবং মাগরিবের পরে একদমই না। তাছাড়া এখানে নাকি খারাপ কিছু থাকে বলে লোকের ধারণা। অনেকে নাকি দেখেছে খারাপ আত্মা টাইপের কিছু, কিন্তু তারা কখনো কাউকে বলে না এ ব্যাপারে কিছু। মামার সাথে দুইটা ঘটনা ঘটে। প্রথম যেদিন হয় ঘটনাটা, সেদিন রাত প্রায় 2টা হবে, তিনি প্রস্রাব করতে বাইর হন। উনি যখন প্রস্রাব করছেন তখন তিনি নিচের দিকে তাকিয়ে দেখেন ওনার প্রস্রাবটা আলোতে পরিণত হয়েছে। বলতে গেলে অন্ধকারের মাঝে শুধু ওনার প্রস্রাবটা আলোতে ফুটে উঠেছে। তারপর এটা দেখে উনি বেশ ভয় পেয়ে গেলেন। উনি তাড়াতাড়ি দৌড়ে ঘরে চলে এলেন। এমন ভাবে হাঁপাচ্ছেন যেন উনি একটা মানুষ খুন করে এসেছে। তখন তিনি কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লেন। যখন সকাল হল তখন মায়ের কাছে সব ঘটনা খুলে বলেন। বলার পরে মা এর কয়েকদিন পর একটা কুড়ি নামক তাবিজের মতো এনে আমার বাম হাতে পরিয়ে দেন এবং বলেন শুধু গোসল করার সময় খুলে রাখবে, তারপর আবার পড়বে, সব সময় সঙ্গে থাকে, ভুল হলে নাকি খারাপ হবে। তার মা তাকে জানিয়ে দিয়েছিল এই সতর্ক বার্তাটুকু। হঠাৎ একদিন তিনি গোসল শেষে আর পড়া হয়নি সে তাবিজটি, তার মনে নেই কুড়িটার কথা পড়ার জন্য। সেদিন রাতে ঘটল তার সাথে আসল ঘটনা। তিনি কোনো একটা কারণে সে জঙ্গলের দিকে বের হয়, তখন রাত প্রায় 8টা, খুব বেশি রাত না, কিন্তু তারপর রাত। যখন তিনি হাঁটতে শুরু করেছিলেন তখন তিনি দেখলেন সে কলা বাগানে সাদা একটা উনো পড়া সুন্দর একটা মেয়ে, যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে একদম নিশ্চুপ ভাবে ওনার প্রায় 15 ফুট সামনে। মনে হচ্ছিল কিছু একটা খাচ্ছে, খানিকটা কলার মতো, ফলটা লম্বা হলুদ টাইপের মতো। এত কিছু না ভেবে উনি মেয়ের দিকে এগোতে শুরু করলেন। উনি যখন যাচ্ছেন প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু মেয়েটির কাছে কিছুতেই সে পৌঁছাতে পারছিলেন না। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়ে ছিল ওনার 15 ফুট দূরে, কিন্তু 5 মিনিটও অবশ্যই তার কাছে পৌঁছানোর কথা, কিন্তু সে পারছে না। তারপর যেতে যেতে প্রায় 1/2 কিলোমিটার চলে গেলেন। চলে যাওয়ার পর হঠাৎ দেখে মেয়েটা আর নেই, নিমেষে কোথায় যেন মিলে গেল। চতুর্দিকে অন্ধকার, তারপর তিনি বুঝতে পারলেন তার সাথে কিছু একটা হচ্ছে। যখন বুঝলেন যে কিছু একটা ঘটছে তিনি দৌড় দিবেন, তখন তার পা আর জায়গা থেকে নড়ছে না। তখন তিনি দেখে তার বাম পাশে একটা মোটা হাত তার গায়ে তার ঘাড় চেপে ধরছে আর তার পায়ে আরেকটা হাত দিয়ে ধরে রেখেছে। তখন তিনি তার চেহারাটা দেখার শক্তি ছিল না। তার প্রত্যেকটা হাতের নখ নাকি আমাদের এক একটা আঙ্গুলের সমান, তবে সেটা ছিল একটা বুড়ির মতো মেয়ে। এটা ছিল 10 থেকে 12 ফুটের মতো লম্বা। তারপর ওনার জ্ঞান হারিয়ে ফেলে। পরে আর কি হলো উনি কিছুই জানেন না। তারপর সকালে ওনাকে খুঁজতে বের হয় এলাকার স্থানীয় বাসিন্দারা। গিয়ে দেখেন একটা কলা গাছের উপরে আশ্চর্যজনক ভাবে ঝুলে আছে। পরে তাকে সেখান থেকে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়। অনেক চেষ্টার পর উনি কিছুটা সুস্থ হন। সব থেকে একটা জিনিস এখন অবাক লাগে, ওনার গায়ে একটা কুচ হয়, ওই কুচ এখনো ভালো হয়নি। জানি না আর ভালো হবে কিনা, কিন্তু ডাক্তার বলেছেন এটা কখনো ভালো হবে না। ঘটনার পর থেকে এই অবস্থা। ভাইয়া, এই হলো আমার ঘটনা। ভাইয়া, আরেকটা কথা, পরে জানা যায় যে কলা বাগানে নাকি কোনো এক সময় হিন্দুদের শ্মশান ঘাট ছিল। তারপরে ঘটনার পর থেকে ওই কলা বাগানে মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত মানুষের পায়ের ছাপ পড়েনি ওই কলা বাগানে। ভাইয়া, এই ছিল আমার বন্ধুর কাছ থেকে শোনা ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া, পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো বিশ্বাস করার মতো নয়, কিন্তু যার সাথে ঘটে যায় সেই বুঝতে পারে যে কি এবং কতটা ভয়ঙ্কর।
অলরাইট, আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম। আপনি শুনছেন ভৌতিক 90.8, আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে আছি, এবং এমন চমৎকার একটা গল্প আপনার জন্য অপেক্ষা করছে যে গল্পটা মূলত কখন প্লে করবো আপনারা দুটো পর্যন্ত থাকলে হয়তো বুঝবেন, যেটা শুনলে হয়তো বা আপনাদের কাছেই ভাল লাগবে। আর একটা কথা যেটা হলো, আমরা অনুরোধ করব দুর্বল চিত্তের ব্যক্তি বা শিশুদের এই ভৌতিক 90.8 শোনা হতে যতটা বিরত থাকা যায় ততই ভালো। আসার জন্য যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8, অর্থাৎ ভৌতিক 90.8 এর শর্ট ফর্ম, দেন স্পেস দিয়ে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323। এই নাম্বারে আমরা আরেকটা গল্প শুনবো, গল্প না বলতো যেটাকে আমরা ঘটনা বলবো। তারও আগে ফেসবুকে আমাদের সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদেরকে থ্যাংকস জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রায়হানুল হাসান, রাজিম রয়েছেন আমাদের সাথে, রিমু এবং রয়েছেন আমাদের সাথে, পিয়াল মাহমুদ খান রয়েছেন, অনন রহমান উত্তরা থেকে, মাহবুবুল্লাহ এসকে তিনি আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন, গালিবুল হাসান আমাদেরকে কমেন্ট করেছেন এবং কমেন্ট করেছেন আমাদেরকে, ফিয়াজ রাজ যুবরাজ।
যাত্রাবাড়ি শতাব্দী লিখেছে, মিরপুর থেকে আমাদের সাথে একটা বন্ধু আছে আয়না, একটা গল্প আছে তার নাকি, নিশ্চয়ই আপনি পাঠাতে পারেন, যে ঠিকানাগুলো আমাদের কনক বলছে সেখানে আপনি পাঠাতে পারেন। লিখেছে তার নাম জাহাঙ্গীর আছে আমাদের সাথে, রাব্বি আছে আমাদের সাথে, কফরুল থেকে আমাদের সাথে আছে, শিপুল আমাদের সাথে আছে, হাসান মেহেদি নিকেতন থেকে লিখছে, মানে আমাদের খুব কাছ থেকে আছে, সে আমাদের খুব কাছাকাছি, অনেক ভয় লাগছে, গল্পগুলি ভাল লাগছে আমাদের লিখেছে। তানিয়া তানহাস আমাদের সাথে রাজবাড়ি থেকে, আমাদের সাথে আবু সাইদ রামপর আছে, রামপাড়া থেকে আছে আমাদের সাথে, তুজো মগবাজার থেকে আছে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, আনুমানিক 30-32 বছর পূর্বের ঘটনা। ঘটনাটা ঘটে আগদিগল গ্রামে। যাই হোক ফিরোজ ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাই। তখন আমাদের বাবা চাচাদের কারো অবস্থা ভালো ছিল না, তাই আমার বাবা অভাবের তাড়নায় এক ধনী লোকের শ্যালো মেশিনে কাজ করত। আমার বাবা যে বাড়িতে কাজ করে সেই ধনী লোকটা হাট থেকে একটা 10 কেজি ওজনের বোয়াল মাছ কিনে আনে। রাতে ওই বোয়াল মাছ রান্না করা হয়। আমার বাবা সেই বোয়াল মাছের তরকারি দিয়ে ভাত বেঁধে নিয়ে সাথে একটা হাত দুয়েক লাঠি নিয়ে রওনা হলেন। রাস্তা ছিল কবরস্থানের পাশ দিয়ে। বাবা যখন কবরস্থান পার হয় তখন একটা কুকুর তার পিছু নেয়। যদিও সেখানে কুকুর থাকার কথা না, বাবা সেই কুকুরটাকে মারতে চায়। তখন কুকুরটার সামনে চলে আসে, আবার সামনে মারতে গেলে পিছনে চলে যায়। অনেকক্ষণ চেষ্টা করেও বাবা বারবার ফেল করেছিলেন কুকুরটাকে মারতে। অবশেষে কুকুরটাকে আর মারার চেষ্টা না করে সেলো মেশিনের উদ্দেশ্যে যেতে থাকেন। একটু যেতেই বাবা দেখলেন কুকুরটা নেই। বাবা কিছু মনে না করে যেতে থাকেন। একটা পর্যায়ে নির্দিষ্ট স্থানে পৌঁছায়। বাবা সেখানে পৌঁছে সেলো ঘরে ভাত রেখে বাইরে এসে উঁচু করে ঘরে যাওয়ার পর শুরু হয় প্রবল ব্যাগের ঝড়। ঝড়ের বাতাসটা যেন চারিদিক থেকে আসছিল। এই অবস্থা দেখে বাবা লেপ মুড়ে দিয়ে কালেমা পড়তে থাকে। বলতে ভুলে গেছিলাম যে তখন ছিল পৌষ মাস। বাবা সে পৌষ মাসের শীতেও প্রচুর ঘামাতে থাকে, ঘাম দিয়ে লেপ ভিজে যায়। এমন সময় অন্য আরেক লোক তার সেলো মেশিনের পাশ দিয়ে যাচ্ছিল। তিনি বাবাকে চিনেন, বাবাকে ডাক দেন, বলেন, চাদু ভাই আছেন নাকি? এভাবে কয়েকবার ডাকার পর বাবা উত্তর দেন। বাবা লোকটাকে বলেন আমাকে একটু বাড়ি দিয়ে আসবেন। ওই লোকটা বাবার গায়ে হাত দিয়ে দেখেন পুরা শরীরটা ভিজে গেছে। বাবা এত ভয় পেয়েছিলেন যে তিনি আর কথা বলতে পারছিলেন না। তো ওই লোকটা বাবাকে বাড়ি দিয়ে যায়। এরপর বাবা অনেক দিন অসুস্থ ছিল। অনেক কবিরাজ চিকিৎসা করার পর বাবা ভালো হন। তারপর বাবা ওই কাজ ছেড়ে দেয়। এটাই ছিল ঘটনা। ভাইয়েরা ভালো লাগলে পড়ে শোনাবেন। বাবু পেটে আসে, তাই আঙ্কেল ফুপিকে আমাদের বাড়িতে রেখে যায়। ভালোই কাটছিল ফুপির সময়। একদিনের কথা, ফুপি এবং পাশের বাড়ির এক কাকু কথা বলছিলেন আমাদের পুকুর পাড়ে দাঁড়িয়ে। এমন সময় পুঁতে রাখা একটা বাঁশের উপরে একটা মাছ রাঙা পাখি এসে বসে পুকুরের মধ্যে। হুপি এবার ওই কাকুকে বলে যে তুই ওই পাখিটাকে মারতে পারবি? কাকু বলে হ্যাঁ পারবো। পারলে কি দেবে? তখন ফুপির সাথে এক প্রকার বেইট হয়ে যায় কাকুর। তখন কাকু একটা ইটের টুকরা নিয়ে মারতেই পাখিটার গায়ে লেগে যায় এবং পাখিটা মারা যায়। এবং সবকিছু আগের মতো চলতে থাকে। কিছুদিন পর ফুপির একটা ছেলে বাবু হয়। দুঃখের বিষয় হল বাবুটা খুব অসুস্থ অবস্থায় জন্ম নেয়। তাই গ্রামের নিয়ম অনুযায়ী কবিরাজ থেকে তেল পড়া এবং কিছু তাবিজ নিয়ে আসা হয়। ওইগুলো নিয়ে আসে আমার আব্বু। যখন ওই তেল পড়া বাবুর শরীরে লাগানো হয়, কিছু সময়ের মধ্যে বাবুটা বেশি অসুস্থ হয়ে যায় আরো, এবং একটু পরে বাবুটা মারা যায়। সবাই খুব কষ্ট পায় ফ্যামিলির। প্রথম বাবু তাও মারা গেল। বাবুটা দাফন কাপন করানো হয়। এক বছর পর আবার একটা বাবু ফুপির প্যাটের মধ্যেই মারা যায়। তখন সবাই ভাবল অবশ্যই কোনো সমস্যা আছে, তা না হলে এমন কেন হবে। তাই যে যার মতো ডাক্তার কবিরাজ দেখাতে লাগল। এবং কিছুদিন পর আবার একটা বাবু হয় এবং সেটাও মারা যায়। তখন এমন একটা সময় আসলো আঙ্কেল আর ফুপিকে নেবে না। আমাদের ফ্যামিলির তখন খুব খারাপ একটা সময় পার করছিল। এর মধ্যে আমার আব্বু আম্মুর বিয়ে হয়। তখন আমার দাদু ফুপির বিষয়টা আমার নানার সাথে শেয়ার করে। নানাদের গ্রামে তখন একজন নাম করা কবিরাজ ছিল। তখন দাদু আর নানা ওনার কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। সব শুনে কবিরাজ বলে কালকে একবার আসতে হবে, তখন বলে দেব আমি কিছু করতে পারবো কিনা। তখন দাদু এবং নানা চলে আসে এবং কবিরাজের কথা মতো পরের দিন সেখানে যায়। গেলে কবিরাজ বলে উনি পারবে। পরে দাদু কবিরাজকে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং পরের দিন কবিরাজ ফুপিকে সামনে নিয়ে জিন আসন দেয় এবং জিন সবাইকে অবাক করে দিয়ে ফুপিকে বলে, তুমি একটা ছেলেকে দিয়ে যে একটা পাখি মেরেছিলে, ওটা কোনো একটা সাধারণ পাখি ছিল না, ওটা একটা জিনের বাচ্চা ছিল। তাই ওই জিনের বাবা মা তোমার কোনো বাচ্চা বাঁচতে দেয় না এবং ফুপির লাইফের সব কথা বলে দেয়। সব শোনার পর ফুপি ওই জিনের বাবা মার কাছে মাপ চায় এবং কবিরাজ কিছু তাবিজ কবচ দিয়ে যায়। কিছুদিন পর ফুপির একটা মেয়ে বাবু হয় এবং সে বেঁচে আছে এবং পুরো সুস্থ। এখন ফুপির তিনটা ছেলে মেয়ে সবাই খুবই ভালো। এই ছিল আমার ঘটনা। সব শেষে একটা কথাই বলবো, অকারণে কোনো কিছু করা ঠিক না। কারণ দেখলেন তো, ফুপি যদি পাখিটাকে মারতে না বলতো তাহলে এত কিছু ঘটতো না। তাই সবাইকে বলবো অকারণে কিছু করবেন না এবং একটু সাবধানে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।
থ্যাংক ইউ সো মাচ আপনার অসম্ভব সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটি ঘটনার জন্য। দারুণ একটা গল্প আমরা পেলাম ভৌতিক 90.8 এ। যে গল্পটা শুনে সত্যি আমার ব্যক্তিগতভাবে আমার মনটা জুড়ে গেছে। এই মুহূর্তে যারা আমাদেরকে কমেন্ট করছেন facebook.com/asianradio এই ঠিকানায়, তাদেরকে বলছি আপনি কমেন্ট করতে থাকুন এবং আপনার কোনো গল্প যদি ঘটনা যদি থেকে থাকে সেই ঘটনাটা লিখুন, লিখে আমাদেরকে ফেসবুকের ফ্যান পেজে ইনবক্স করে দিন। ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। এর বাইরে যদি আপনি ঘটনা রেকর্ড করে পাঠাতে চান তাহলে অফকোর্স আপনার জন্য অ্যাড্রেসটি হচ্ছে bhautik90.8@gmail.com। আশা মনি তিনি আমাদেরকে কমেন্ট করেছেন এবং ললিপপ হৃদয় তিনি বলছেন, কনক ব্রো আমি হৃদয় যাত্রাবাড়ি থেকে, প্লিজ কমেন্টটা পড়ে ফেলো এবং বড় ফ্যান, তেমন স্পেশাল কিছু পেলাম না কমেন্টের মধ্যে, বাট ইউ গট দ্য নেম ভেরি স্পেশাল ললিপপ বয় হৃদয়। তিনি আবির হাসান আমাদেরকে কমেন্ট করেছেন জোস প্রোগ্রাম এমনটাই তিনি বলেছেন। প্রিন্স সালমান আমাদেরকে কমেন্ট করেছেন, হাফিজুর চৌধুরী আমাদেরকে কমেন্ট করেছেন, ইফতেকার আহমেদ সজীব তিনি বলছেন ভাইয়ের স্টোরি গুলো অনেক ভালো লাগছে। ইফতেকার আহমেদ সজীব উত্তর খান মাদারবাড়ি থেকে আপনি আমাদেরকে কমেন্ট করেছেন। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই এসএমএস মাধ্যমে।
এসএমএস এর মাধ্যমে আপনি আমাদের সাথে আপনার মতামত লিখে পাঠাতে পারেন, সেটা একটা পদ্ধতি। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন এআর স্পেস দিয়ে নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারটিতে। লিখেছে আমি মনিরুজ সামান, ভৌতিক শুনছি আমরা লিখেছে, আমাকে লিখেছে মিরাজ ফ্রম বনানী থেকে, ফার্স্ট টাইম শুনছি, অনেক ভালো লাগছে, নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি। মামুন আছে আমাদের সাথে ঢাকা থেকে, এত বেশি ভালো লাগছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। মেহের আফরোজ আছে আমাদের সাথে, লিখেছে আমি এত বেশি সাহসী নয় বাট তোমরা আমাকে ভয় পাইয়ে দিয়েছে তাই সে নাকি ভয়ে চলে যাচ্ছে। আমাদের সাথে আছে বিল্লাল ডামরা থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে শিম্পা, ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা
চলে যাবো আরো তিনটি গল্পের পরপর, দারুণ তিনটি গল্প শুনবো এবং এর পরপরে আমাদের ভৌতিক সাহিত্যে আমরা ব্যাক করবো। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার কমেন্ট করুন, এস এম এস করুন 2323 নাম্বারে, আর কমেন্ট করুন facebook.com/asianradio সেই ঠিকানায়।
আসসালামু আলাইকুম, আমি পলাশ আহমেদ। আমি আজকে যে ঘটনাটা শোনাবো এটা আমার বড় ভাইয়ের কাছ থেকে শোনা, মাত্র দুদিন আগে ঘটেছে ওই বড় ভাইয়ের সাথে। উনি পেশায় একজন ড্রাইভার, তাই যখন যেখানে ওনার ভাড়া থাকে সেখানে উনি চলে যায়। ঘটনার দিন ওনার বালুর একটা ভাড়া থাকে, সেটা একটা খোলা মাঠের মধ্যে বিলের মতো, ওখানে ব্রিজ তৈরি করবে, ওখানে বালু দিতে হবে। তাই উনি বালু লোড করে শহর থেকে লেডার নিয়ে যেতে যেতে অনেক রাত হয়ে যায়। তো উনি তখন ওখানে পৌঁছায় তখন রাত 3টা কি 3:30 বাজে। তখন উনি গাড়ি স্ট্রাইট করিয়ে লেবারদের বালু আনলোড করতে বলেন। লেবাররা যখন কাজ করছিল তখন ওনার একটু ঘুম পায় এবং উনি গাড়ির ভেতরে গিয়ে শুয়ে পড়েন। একটু পর ওনার একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় উনি দূরে বন টাইপের দেখতে পায়, তাই উনি কাউকে কিছু না বলে ওনার কাজ সারার জন্য তিনি ওখানে যান। গিয়ে ওনার কাজ করছে, এমন সময় হঠাৎ করে খুব জোরে গর্জন শুনতে পায়। সে পেছনের দিকে তাকিয়ে দেখে ইয়া বড় একটা বিড়াল তার দিকে তাকিয়ে বড় বড় দাঁত বের করে তার দিকে হামলা করতে আসছে। এ দেখে উনি এত ভয় পায় যে উনি ওখান থেকে দৌড়াতে শুরু করে এবং জঙ্গল থেকে বের হয়ে আসেন। এবার উনি সামনের দিকে তাকিয়ে দেখে আরো ভয় পায়, দেখে ওনার গাড়ি ওখানে নেই এবং কোনো মানুষও নেই। তারপরও উনি সামনের দিকে দৌড়াতে থাকেন আর পেছন থেকে কে যেন কি বলছে আর বিকট শব্দ করছে। তবু উনি দৌড়াতে থাকে, সামনের কিছু না দেখতে পেয়ে উনি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে গাড়ির কাছে ড্রাইভারকে না পেয়ে সবাই ওনাকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে সবাই ওই জঙ্গলের ভেতরে গিয়ে দেখে উনি লতা পাতা শরীরে ছড়িয়ে জ্ঞান হারিয়ে পড়ে আছে। সবাই ওনাকে ধরে গাড়ির কাছে নিয়ে আসে এবং মাথায় পানি দেওয়ার অনেক সময় পর ওনার জ্ঞান ফিরে। পরে সবাইকে পুরো ঘটনা খুলে বলে। পরে সকালে ওনাকে ওখান থেকে এক ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। ইমাম সাহেব কিছু পানি পড়া আর শরীর ছেড়ে দেন। ওদিন সকালে ওই বড় ভাইয়ের সাথে রাস্তায় আমার দেখা হয়। পরে উনি আমাকে সব খুলে বলে। ওনার নাম ওয়াসিম ভাই। এ ছিল আমার ঘটনা ভাইয়ারা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আর একটা কথা, আমি যে ভৌতিকের ঘটনা পাঠাই উনি জানত না, এখনো জানে না। ওনার কাছ থেকে জিজ্ঞেস না করেই আপনাদের কাছে ঘটনা পাঠিয়েছে। আমার পক্ষ থেকে ওয়াসিম ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। ছিল রাজবাড়ি জেলার পদ্মার পাড়ের ধাওয়াপাড়া গ্রামে। বন্ধুদের বাড়ির পেছনের দিকে ছিল রাজা মিয়ার 25% জমি জুড়ে বিশাল বড় তাল গাছের বাগান। তালের সিজনে ওই তাল গাছগুলো অনেক বড় বড় তাল ধরত এবং খেতে বেশ মিষ্টি ছিল। তাল বাগানটা তাদের ঘরের পেছনের দিকে। একবার বন্ধুর মা ঠিক করল সে তালের পিঠা বানাবে, তাই বেশ কিছু তালের প্রয়োজন ছিল। দিনের বেলা ওই বাগানে তাল না পাওয়া গেল। এক পূর্ণিমা রাতে প্রায় 2টার দিকে হঠাৎ তাল বাগান থেকে একসাথে অনেকগুলো তাল পড়ার শব্দ শুনতে পায় বন্ধুর মা। উনি তড়িঘড়ি করে উঠে তাল বাগানের দিকে রওনা হয়। চারপাশে জনমানব শূন্য, শুধু কয়েকটা ছিঁচি পোকার ডাক শোনা যাচ্ছিল। জ্যোৎস্না রাত, তাই সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছিল। উনি ছিল প্রচন্ড সাহসী। সারা বাগান ঘুরে বন্ধুর মা কোন তালের চিহ্ন খুঁজে পেল না, ঘরে চলে আসে। এমনি অন্য আরেক মধ্যরাতে আবারও একসাথে অনেকগুলা তাল পড়ার শব্দ বন্ধুর মার কানে ভেসে আসে। উনি সাত পাঁচ না ভেবে আবারও তাল বাগানের দিকে রওনা হয় এবং উনি তাল বাগানে যেই না পা দেবে হঠাৎ করে একটা নাকিস্বরের কণ্ঠে কান্নার শব্দ তার কানে আসে। উনি আন্দাজ করল ওই শব্দটা তাল বাগানের একেবারে শেষ প্রান্ত থেকে আসছে। তারপরও তিনি ভয় না পেয়ে তাল বাগানে গিয়ে তাল খুঁজতে থাকে, কিন্তু সেদিনও তিনি তাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে আসে। উনি যখন তাল বাগানে ক্রস করে ঘরের উদ্দেশ্যে পা বাড়াবেন, ঠিক তখনই মনে হলো তাল বাগানের ভেতর দিয়ে প্রচণ্ড গতিতে ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইতে শুরু করেছে। উনি ভাবে হয়তো বৃষ্টি হবে, তাই এমনটা হচ্ছে। তারপর তিনি বাড়ি চলে আসেন। এক সপ্তাহ পরে ঘুটঘটে অমাবস্যার রাত, উনি ঘুমিয়েছিলেন। হঠাৎ রাত আনুমানিক 2টা কিংবা 3টা বাজে। হঠাৎ পাশের বাড়ির ভাবি বন্ধুর মাকে ডেকে উঠায় এবং বলে ভাবি তাল বাগানে চলেন, অনেক তাল পড়ে আছে, চলেন তালগুলো নিয়ে আসি। উনি কোনো কিছু না ভেবে ভাবির সাথে তাল কুড়াতে ওই বাগানে যায়। তারা দুজন বাগানে গিয়ে দেখলেন অনেক তাল বাগানের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর ওই ভাবি বন্ধুর মাকে বলেন, আপনি তালগুলো কুড়াতে থাকেন, আমি বাড়ি থেকে বড় বস্তা নিয়ে আসি। এই বলে তিনি বাড়ির দিকে চলে যায়। আর এদিকে বন্ধুর মা তাল কুড়াতে থাকে। হঠাৎ চোখ পড়ল পেছনের দিকে, দেখলেন এতক্ষণে উনি যে তালগুলো কুড়িয়েছেন সেখানে একটা তালও নেই। তারপর উনি সামনের দিকে তাকিয়ে যা দেখলেন তা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন বিশাল বড় একটা মানুষ। তার এক পা তাল গাছে, আরেকটা পা তাল গাছের নিচে, এবং তার ঘাড়ে কোনো মাথা নেই। তার মাথাটা তার হাতে, এবং সে মাথা একবার ছুঁড়ে মারে অন্য একটা তাল গাছের উপর, এবং ওই গাছ থেকে তার আকৃতির আরেকটা অশরীর সে মাথা পুনরায় ছুঁড়ে মারে আরেকজনের কাছে। এভাবে তারা অনেকক্ষণ করতে থাকল। উনি এটা দেখে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ওনার চিৎকারের শব্দ শুনে বন্ধুর বাবা এবং বন্ধুর বড় ভাই ঘুম থেকে উঠে বাগানের দিকে যেতে থাকে। বাগানে গিয়ে দেখে তার মা জ্ঞান হারিয়ে পড়ে আছে। তারপর তাকে বাড়ি আনা হয়। সকালে জ্ঞান ফিরলে ঘটনাটি সে সবাইকে খুলে বলে, এবং পাশের বাড়ির ভাবি যে রাতে বন্ধুর মাকে ডেকেছিল সে মারা গেছে আজ থেকে 3 বছর আগে। রাতে যখন বন্ধুর মাকে ওই ভাবি ডেকেছিল, তখন তার মনে ছিল না যে ভাবি 3 বছর আগে মারা গেছে। তারপর বন্ধুর মা বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন, তারপর তিনি মারা যায়। ঘটনাটি পরে শোনাবেন, শোনালে অনেক অনেক খুশি হব। খোদা হাফেজ। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটা আমার ও আমার খালতো ভাই নাজিরের জীবনে ঘটে যাওয়া একটা চরম সত্য ঘটনা। আমি আমার মামার দোকানে দর্জির কাজ করি, তো ঈদের প্রচুর কাজের চাপে ঈদের আগের 3-4 রাত ঘুমানোর কোনো উপায় ছিল না, কাজ শেষ করতেই হবে। কাজের চাপ এত বেশি ছিল যে আয়রন করার সময়ও পেতাম না, তাই মামা আয়রন করার জন্য খালতো ভাই নাসিরকে নিয়ে আসেন। সেও আমাদের সাথে রাতে দোকানে থাকে আর আমাদের কাজ আয়রন করে। ঈদের কাজ সব শেষ হয়ে ঈদের আগের রাতে 12টার দিকে, যেহেতু মামা সকালে শ্বশুর বাড়ি যাবে, সেহেতু মামা রাতে দোকান ঘর পরিষ্কার করতে থাকে। কিন্তু আমিও আমার খালতো ভাই তাই রেগে গিয়ে দোকান থেকে বেরিয়ে যাই, কেননা আমাদের তো ঘুমাতে হবে। দোকান থেকে একটু দূরে দেখি মাঠের মধ্যে একটা ভটভটি গাড়ি কেচেন তালা মেরে রেখে গেছে। আমিও আমার খালতো ভাই সেখানে শুয়ে পড়ি। এক পর্যায়ে ঘুমিয়ে যাই আমরা। ঘুম থেকে উঠে আমরা যা আবিষ্কার করি তা আমরা কখনই কল্পনা করিনি। ঘুম থেকে উঠে আমরা দেখি আমরা যেখানে গাড়ির ভেতরে শুয়েছিলাম সেখানে আমরা নেই। দেখি একটা মধ্যবয়স্ক মহিলা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তিনি আমাকে ও আমার খালতো ভাইকে ডেকে তুললেন। ওই মহিলা বলে, তোমরা কারা আর এখানে শুয়ে আছো কেন? আমরা তাকে সব খুলে বলি, কিন্তু সে আমাদের কথা বিশ্বাস করে না। বলে, এই গাড়িটা গত 4 মাস হলো এখানে তালা মারা অবস্থায় আছে। আমরা তো অবাক, তাহলে কি করে আমরা কোন ভূতের গাড়িতে শুয়েছিলাম? আমরা গ্রামটার নাম জানতে চাইলে ওই মহিলাটা বলে গ্রামটার নাম মালিপাড়া। পরে গ্রামবাসীর কাছ থেকে জানতে পারি যে মহিলা আমাদের ডেকে তুলেছিলেন তাকে নাকি সবাই হাতিমের বউ নামে ডাকে। হাতিমের বউ এর বাড়িতে যে গাড়িটা আছে তার চালক নাকি গাড়ি চালাতে গিয়ে মারা গেছে। এই তো ছিল ঘটনা। ভালো লাগে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ।
ছিল বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলো আমরা পরপর শুনে ফেললাম। শুনছেন ভৌতিক 90.8, আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে আছে। এ পর্যায়ে আমরা চলে যাব ভৌতিকের যে আরেকটি সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টে, এবং এটা আমাদের লাস্ট সেগমেন্ট। যে সেগমেন্টের নাম হচ্ছে ভৌতিক সাহিত্য। ফেসবুক মাধ্যমে অনেকে কমেন্ট করছেন। কামরুল হাসান তিনি বলছেন, নাটিকা শুরু করে দেন। অফকোর্স আমরা এখনই শুরু করে দিব। আর রয়েছেন আমাদের সাথে এম ডি মিন্টু, তিনি বলছেন, গুলিস্তান থেকে শুনছি রকি স্টোরিগুলো, অনেক জোশ লাগছে, অনেক অনেক ভয় পাচ্ছি, এমনটাই তিনি বলছেন। আমাদেরকে এসএমএস করেছেন কামরুল হাসান, তিনি বলছেন, আজকে কি কোনো নাটিকা নেই? অফকোর্স রয়েছে। সীমাহীন কষ্টে নষ্ট ছেলে, আচ্ছা আপনার আইডি নাম এটা। এবং আপনি বলছেন যে হেমডি জলির, কনক ভাইয়া আমি শুনছি মোহাম্মদপুর থেকে, আদাবর 10 থেকে আমার কমেন্ট একটু পড়ে দিবেন, আন্ধার রাতের জোসনা আমি। অলরাইট, এটা হচ্ছে আপনার আইডি নাম, আপনি কমেন্ট করেছেন। মারাত্মক ভদ ছেলে আপনি কমেন্ট করেছেন, সীমাহীন কষ্টে নষ্ট ছেলে কমেন্ট করেছেন আমাদেরকে। সো আই গেস আমাদের এই মুহূর্তে যেটা করা উচিত, ফেসবুকে না, আমাদেরকে বেশ কিছু এসএমএস নেওয়া উচিত।
এসএমএস এর মাধ্যমে আপনার মতামত লিখুন। আজকে শো আপনাদের কেমন লাগছে, কি ঘটনা শুনতে চান, কিরকম ঘটনার ঘটনা শুনতে চান, লিখুন আপনার সেলফোনে মেসেজ অপশনে গিয়ে। প্রথমে টাইপ করুন AR স্পেস নেম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারে। কে সাভার থেকে আমাদের সাথে আছে ফারবেস, আমাদের সাথে আছে অপূর্ব, আমাদের সাথে আছে হান্নান, সবুজ আছে আমাদের সাথে, রঞ্জিত আছে আমাদের সাথে, ইলমা আছে আমাদের সাথে, নবী নদী আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে বাদশাহ শুনছে আমাদের সাথে, ইলমা শুনছে, শাহ আলম আড়াইবাজার থেকে শুনছে, সাইফুল আছে আমাদের সাথে, নুর ইসলাম আছে আমাদের সাথে, শাকিল আছে আমাদের সাথে, রহমতুল্লাহ আছে আমাদের সাথে, এমডি সুলাইমান আছে আমাদের সাথে, ইসরাত আছে আমাদের সাথে, তাজুল আছে আমাদের সাথে, তুহিন আছে আমাদের সাথে, রিঙ্কো আছে আমাদের সাথে, নরসিংদী থেকে ভৌতিক, মাই বেস্ট শো, থ্যাংক ইউ সো মাচ, নুরুজ্জামান আছে আমাদের সাথে, আর যে রাসেল আছে আমাদের সাথে শুনছি জামালপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে হাফিজ উদ্দিন, শাহিন আছে আমাদের সাথে, এমডি সাগর আছে আমাদের সাথে, ওয়ার্নিন আছে আমাদের সাথে, রাজু আছে আমাদের সাথে ফতুল্লাহ থেকে, রকি আছে আমাদের সাথে, এভাবে অসংখ্য অসংখ্য বন্ধুরা আছে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সাহিত্যে।
অবশ্যই আমরা সাহিত্যিক গল্পে চলে যাবো। আপনার কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে, সেই ঘটনাটা আপনি লিখে ফেলবেন এবং facebook.com/bhautik90.8 সেই অ্যাড্রেসে আমাদেরকে ইনবক্স করে দিবেন। আর এই মুহূর্তে যদি কমেন্ট করতে চান, তাহলে facebook.com/asianradio সেই ঠিকানায় সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবেন AR স্পেস নেম লোকেশন, অ্যান্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে 2323 নাম্বারটায় সেন্ড করবেন। রাত 2 পর্যন্ত আপনাদের সাথে রয়েছি। কোনো ভূতের ঘটনা রেকর্ড করে আমাদেরকে পাঠাতে চাইলে রেকর্ড করবেন, দেন আমাদেরকে আপনি ইমেল করে দিবেন bhautik90.8@gmail.com। স্টুডিওতে এসে যদি ঘটনা শেয়ার করতে চান, তাহলে AR স্পেস B90.8 আরেকটি স্পেস দিয়ে নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। আমরা চলে যাব ভৌতিক সাহিত্যে, ফিরছি আপনার মন্তব্যগুলো নিয়ে ঘটনাটা শুনে।
জেলার রায়না থানার অন্তর্গত বেড়ুল গ্রামের গুহ পরিবারের একটি ছেলের চমকপ্রদ এক কাহিনীকে নিয়ে এই গল্প। ছেলেটির নাম তারাপদ। সময়টা তখন চৈত্রের শেষ, গ্রাম বাংলা মেতে উঠেছে গাজনে চড়কে, কোথাও বা হরিবাসর বসেছে, কোথাও হচ্ছে যাত্রা গান। তা এইরকম সময়ে এক রাতে তারাপদ গিয়েছিল যাত্রা দেখতে। অনেক রাতে যাত্রা যখন শেষ হল, তখন দল বেঁধেই বাড়ি ফিরছিল ওরা। এমন সময় হঠাৎ প্রকৃতির ডাকে রয়ে যেতে হলো ওকে। সঙ্গী সাথে যারা ছিল তারা বলল,
তোমাকে একা পথের মাঝখানে ফেলে রেখে যাই কি করে আমরা, তার চেয়ে বরং আমরা অপেক্ষা করি, তুমি একটু তাড়াতাড়ি সেরে নাও।
তারাপদ বরাবরই ডাকাবুকো বলল,
কোনো প্রয়োজন নেই, গ্রামের কাছাকাছি যখন এসে গেছি তখন আর ভয় কি, তাছাড়া চোর টাকা তেলেও সুবিধা হবে না কিছু, কি আর আছে আমার।
না ঠিক তা নয়, আসলে রাত বিরাতের ব্যাপার তো, যদি অন্য কিছু মানে ওইসবে একটু বদনাম আছে কিনা এই গায়ে?
সোজা কথাই ভূত প্রেতের কথা বলছো? ওইসবে আমার ভয়ও নেই, বিশ্বাসও নেই, থাকলেও ওরা আমার কিছুই করতে পারবে না।
সবাই জানতো তারাপদ সাহসী ছেলে, তাই বলল,
আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই।
তারাপদ বলল,
স্বচ্ছন্দে।
ওরা চলে গেল। তারাপদ নিশ্চিন্ত মনে মাঠে কাজ সেরে পাশেরই একটা বড় পুকুরে গিয়ে নামল। পুকুরটা শাকটিয়ার মধ্যে পড়ে, মাছে ভর্তি এই পুকুর, বড় বড় রুই কাতলা কালবাউসে ভর্তি পুকুরটা। আর এই পুকুরের মাছের স্বাদও খুব। তারাপদ যখন জলে নেমেছে ঠিক তখনই দেখতে পেল মস্ত একটা মাছ খাই দিল পুকুরের জলে। পুকুরের চারপাশে বড় বড় আম গাছ ও বাঁশবন থাকায় কি মাছ সেটা বুঝতে পারল না, তবে অনুমান করল 8-10 কেজি ওজনের কাতলা মাছ একটা। মাছটা আবার খাই দিল। এবারও একেবারে ডাঙার কাছে, তারপর হঠাৎই ওর গায়ে গা ঠেকিয়ে পিছলে সরে গেল। তারাপদ জলে হাত পা ধুয়ে উৎপেতে রইল মাছটাকে বাগে পাওয়ার জন্য। ও ঠিক করল যেভাবেই হোক মাছটিকে ও ধরবেই। এই পুকুরের মাছ একটা ধরতে পারলে খাওয়াটা যা হবে তা কল্পনা করে ও তৃপ্তি পেল। মাছ যদি জলে থাকে তাহলে শুধু হাতে তাকে ধরতে যাও বোকামি ছাড়া কিছু নয়। তবু সব জেনেও তারাপদ শুরু করল দাপাদাপি। তারপর যা হওয়ার নয় তাই হলো। হঠাৎ মাছটা ঘাই মেরে ডাঙ্গায় উঠে ছটফট করতেই তারাপদ ঝাঁপিয়ে পড়ল সেটার উপর। আর ঠিক তখনই একজোড়া টর্চের আলো এসে পড়ল ওর গায়ে। তারাপদের মুখ শুকিয়ে গেল ভয়ে। নিশ্চয়ই যাদের পুকুর তাদেরই কেউ। তবুও ভালো করে তাকিয়ে দেখল, ও বাবা, কেউ কোথাও নেই। ও দেখল একটা গরু ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে একভাবে তাকিয়ে আছে ওর দিকে। অন্ধকারে তার চোখ দুটো কি সাংঘাতিক রকমের জ্বলছে, এই দেখে ও নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না। এমন নাকি হয় রাত্রিবেলা চতুষ্পদ জন্তুদের চোখ জলে ঠিকই, কিন্তু এইভাবে? যাই হোক, তারাপদ মাছটাকে নিয়ে যখন কোন রকমেই সেই ঘাটের সিঁড়ি দিয়ে উঠতে পারল না, তখন বাধ্য হয়ে আঘাটাই উঠতে হল। এবারে আরো ভয়ঙ্কর দৃশ্য। ও দেখল একটা কুকুর অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে এগিয়ে আসছে এক পা করে। আর কুকুরের চোখ দুটো দিয়ে নানান রঙের আলো বেরিয়ে এসে অন্ধকারে রঙের খেলা খেলে হারিয়ে যাচ্ছে। তারাপদর বুক কেঁপে উঠল। এবার সে যত এগিয়ে আসে কুকুরও এগিয়ে আসে তত। ভাবটা এই, ডাঙ্গায় উঠলেই ছিঁড়ে ফেলবো একেবারে। তারাপদ তবু দম্বার পাত্র নয়, সে আবার অন্য দিক দিয়ে উঠবার চেষ্টা করল। কিন্তু এ কি চালা, এখানে একটা কালো বিড়াল, তারও চোখের অবস্থা একই রকম। তবুও মাছটাকে বুকে নিয়ে উঠতে গেল বাঁশপনের দিকে। এখানে আবার অন্য দৃশ্য। একটা শিয়াল হুক্কা হওয়া করে ডেকে উঠে আকাশের দিকে মুখ করতেই তার মুখ দিয়ে আগুনের হলকা ছুটতে লাগলো। তারাপদ জানে এগুলোকে বলে উল্কামুখী শিয়াল। ও এবার নির্ভয়ে ডাঙ্গায় উঠল। তারপর এক হাতে মাছটাকে বুকের মধ্যে আঁকড়ে রেখেই মাটির একটা ঢেলা নিয়ে ছুড়ে মারল শিয়ালটাকে। যেই না মারা, শিয়ালটা অমনি খ্যা 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 করে মানুষের গলায় হেসে পালিয়ে গেল সেখান থেকে। কিন্তু এই বাঁশবন পার হবে কি করে? ওর কেবলই মনে হতে লাগলো কারা যেন চারদিক থেকে দোল খাচ্ছে সেই বাঁশ বাগানের ভেতরে। কেউ যেন ওর কানের পাশ দিয়ে শো শো করে বেরিয়ে যাচ্ছে। এবার দারুণ ভয় পেয়ে গেল তারাপদ। ও বুঝতে পারল যে কখনো যা বিশ্বাস করত না তা বিশ্বাস না করে আর উপায় নেই। সত্যি সত্যি সে আজ এই মুহূর্তে ভূতের পাল্লায় পড়ে গেছে। যখন মনের অবস্থা ঠিক এইরকম, তখনই তারাপদ দেখতে পেল একজন বয়স্ক মানুষ লণ্ঠন হাতে বাঁশবাগানের ভেতর থেকে বেরিয়ে আসছেন। কিন্তু এই রাত বিরতে বাঁশবাগানের ভেতরে কেন? ওর কি ভূতের ভয় নেই, অথবা সাপ খোপের? তারাপদ চেঁচিয়ে ডাকলো তাকে,
এই যে শুনছেন?
মানুষটি কোনো সাড়া শব্দ না দিয়ে চলতে লাগলেন। কালা নাকি, শুনতে না পান, তবু একজন চলমান মানুষ তো। ও দ্রুত পা চালিয়ে ধরে ফেলল তাকে। তারাপদ কাছে গিয়ে বলল, আমি আনগুলোই গিয়েছিলাম যাত্রা শুনতে, তারপর হঠাৎ প্রকৃতির ডাকে আটকে গিয়ে ভূতের পাল্লায় পড়ে যায়। আমাকে একটু দয়া করে বাঁশবনটা পার করে দেবেন। মানুষটি হ্যাঁ না কিছু না বলে একইভাবে পথ চলতে লাগলেন। চলছেন তো চলছেনই, বাঁশবন আর শেষ হয় না, পথ ফুরোই না। তারাপদর অবস্থা তখন শোচনীয়। ইতিমধ্যে হঠাৎ সে দেখল তার বুকে যেটা আছে সেটা আসলে মাছের বদলে তার কঙ্কালটা। দেখা মাত্রই শিউরে উঠল সে, সঙ্গে সঙ্গে কাটাসার মাছটাকে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। মাছটা তখন আবার পূর্ব রূপ ফিরে পেয়ে জীবন্ত হয়ে হঠাৎ খাই মেরে শূন্যে লাফিয়ে ছিটকে পড়ল পুকুরের জলে। তারাপদ দেখল এতক্ষণ ধরে এত হেঁটেও সে কিন্তু পুকুর পাড়ে আছে। মাছটা জলে পড়তেই চলমান মানুষটি থমকে দাঁড়িয়ে লণ্ঠনটা আবার তুলে ধরে পুকুরের দিকে তাকিয়ে বললেন, সেই আলোই খুব কাছ থেকে লোকটির মুখের দিকে তাকিয়ে এবার শোচনীয় হয়ে উঠল তারাপদের অবস্থা। ওর শিরদাঁড়ার উপর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তখন কাঁপা কাঁপা গলায় তারাপদ বলল,
কি সিধু জেঠু, আপনি আপনি এখানে কেন?
এখানে
তারাপদ তখন প্রাণের দায়ে দিকপিটি জ্ঞান শূন্য হয়ে ছুটেছে। একসময় বাঁশবন পার হয়ে পীর বাবার থানের কাছে চলে এলো। অনেক আগে এখানে এক বৃদ্ধ ফকির থাকতেন, এখন তিনি নেই, তবে ভগ্ন স্থানটুকু আছে। কতকগুলো পোড়া মাটির ঘোড়া আরো কি সব যেন আছে, ও সেইখানে এসে হাঁপাতে লাগলো। এদিকে সেই গরু কুকুর আর উল্কামুখি শিয়ালটা পিছু পিছু এসেছে ওর, আর নানা রকম ভাবে দেহটাকে ছোট বড় করে চোখের মনিতে আলোর খেলা দেখিয়ে ভয় দেখাচ্ছে। তারাপদ বুঝল এদের হাত থেকে আজ আর কোন রকমই পরিত্রাণ নেই, তাই কাতর ভাবে সেই পীর বাবার কাছে মাথা কুটে বলতে লাগলো,
পীর বাবা গো আমাকে রক্ষা করো, এই প্রেতের কবল থেকে তুমি না বাঁচালে কেউ আমাকে বাঁচাতে পারবে না, আমার শত অপরাধ ক্ষমা করো, তুমি আমাকে রক্ষা করো।
বলার সঙ্গে সঙ্গে দেখা গেল এক অদ্ভুত ব্যাপার, কোথা থেকে যেন এক ঘোড়সওয়ার এসে হাজির হল সেখানে। তার হাতে তীক্ষ্ণ তরবারি। সে এসেই বলল,
আপনি কি?
তুই আগে কে?
আগে আমি তারাপদ, গুহদের বাড়ির ছেলে, বেরুল গ্রামে থাকি। আনগুনোই যাত্রা দেখতে গিয়েছিলাম, এমন সময়
আর মানে আমি এসে গেছি।
তারাপদর চোখের সামনে তখন এক ভয়ানক দৃশ্য। সেই ঘোড়সওয়ার রূপকথার রাজপুত্রের মতো ঝাঁপিয়ে পড়ল গরু কুকুর আর শেয়ালের উপর। গরুর আকৃতি তখন হাতির মতো বিশাল, কুকুরের চেহারা ঘোড়ার মতো, আর শিয়াল সে কখনো বাড়ে কখনো কমে। সে কি ভয়ানক যুদ্ধ! সেই যুদ্ধে কেউ কাউকে পরাস্ত করতে পারে না। অবশেষে এক সময় হার মানতে হলো। গরু কুকুর আর শিয়াল নিপাত গেল তিনজনেই। ঘোড়সওয়ারের আকৃতি তখন অন্যদের চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে তাল গাছের মতো। একটু একটু করে দিনের আলো ফুটে উঠছে। তখন রণক্লান্ত ঘোড়সওয়ার এক হাতে কপালের ঘাম মুছে বলল, তারাপদ বিগলিত হয়ে বলল,
আপনি কি?
সেই কণ্ঠস্বরে তারাপদ ভয়ে ভয়ে তাকল ঘোড়সওয়ারের দিকে। আর কি আশ্চর্য, ওর চোখের সামনেই ভোরের আবছাল অন্ধকারে একটু একটু করে মিলিয়ে গেল ঘোড়সওয়ার। তারাপদ ঘরে ফিরে এল। তবে সেই থেকে সে আর কখনো রাত দুপুরে একা সাকরিয়া দিয়ে যাওয়া আসার চেষ্টা করেনি।
শুনছেন ভৌতিক 90.8। রাত দুটো বেজে দুই মিনিট এবং যেমনটা বলেছিলাম, রাত দুটো পর্যন্ত আরজি কনক এবং ফিরোজ খান আপনার সাথেই থাকবো ভৌতিক 90.8 নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত। অনেকে আপনাদেরকে facebook.com/asianb2 সেই ঠিকানা কমেন্ট করছেন, তাদের মধ্যে রিফাতুল ইসলাম রিফা, তিনি বলছেন ভাই ডেমরা থেকে আপনাদের সাথে রয়েছি। ফরহানা ফরিন, তিনি বলছেন হেই আছি কিন্তু আপনাদের সাথে। আবির এম পাপ্পু, তিনি বলছেন নাটকটা শুনছি রহস্য এবং প্রচন্ড ভয়ের। অ্যান্ড অফকোর্স প্রতি মঙ্গলবার এরকম একটা ভূতের ভয়ঙ্কর ভৌতিক সাহিত্য নিয়ে আপনাদের সামনে আরজে কনক এবং ফিরোজ খান হাজির হইছ। আমরা চাই না আপনি এটা মিস করে ফেলেন। এমডি মিন্টু, তিনি বলছেন ফিরোজ ভাই ভালো লাগছে। হাসিবুল আলম, তিনি বগুড়া থেকে শুনছেন, খুব ভালো লাগছে। অর্ণব খান, তিনি বলছেন ভাইয়া আপনাদের এইখানে নেটওয়ার্ক নাই, বাট এশিয়ান রেডিও 908 এ শোনা যাচ্ছে। ওহো, শোনা যাচ্ছে না, সো ইউ মিস ইট, এখন আর কিছু করার নেই। রয়েছেন লায়নেল রায়হান জে আর বলছেন ক্লাস 7 এ পড়ি, কালকে আমার ম্যাথ এক্সাম, বাট তোমাদের ভালোবাসি বলে শুনছি। হাসিবুল হাসান বগুড়া থেকে এসএমএস করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন এই মুহূর্তে। ও অতিপ্ত আত্মা, তিনি বলছেন লালবাগ থেকে শুনছি। এবং অনেক ছেলে এই মুহূর্তে আমাদেরকে এসএমএস এর মাধ্যমে জয়েন করে ফেলেছেন। এসএমএস মাধ্যমে শেষ মুহূর্তে লিমন ঢাকা থেকে আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে ছিলেন অপূর্ব নাটিকা, খুব ভালো লাগলো, প্রথম শুনলাম ফ্রম কল্যাণপুর ঢাকা থেকে। প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় ভৌতিক 90.8 এ খুব সম্মত আমাদের সাথেই থাকবেন আপনি। রানিজ দে চিটাগং রোড থেকে লিখছেন ভাই বড় কষ্ট পেলাম, কারণ আমি তো আর আপনাদের জাতি নই, তাই থাক আমার কষ্ট বুঝতে পারলাম না। গৌতম বি এ গাজীপুর থেকে বলছেন তিনি ভয় পাচ্ছি তারপরে শুনছি, ধন্যবাদ এশিয়ান রেডিওকে। লিমন ঢাকা থেকে আপনাদের সাহিত্য পর্ব নিয়ে 2 ঘন্টার যদি একটা পর্ব করতেন আচ্ছা খুব ভালো লাগতো আপনাদের কাছে। অলরাইট, এটা খুব বেশি রকম এক্সপেন্সিভ এবং খুব বেশি ঝামেলার, সো আমরা ট্রাই করে দেখলো দেখা যেতে পারে। প্রণয় আমাদেরকে কল্যাণপুর থেকে বলছেন ভয় পাচ্ছি তারপরেও শুনছি। হৃদয় গাজীপুর থেকে আপনাদেরকে কমেন্ট করেছেন। নিশিতা জিগাতলা থেকে বলছেন এখনো শুনছি বাট কালকে এক্সাম, অলরাইট, এখন হয়তো বা খুব সম্ভবত ঘুমিয়ে পড়বে। নাইম রাজ মতিঝিল থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। রিয়াজ আহমেদ আমাদেরকে সচিব আমাদেরকে এস এম এস করেছেন। পারভেজ সাবার থেকে এস এম এস করেছেন। জাহাঙ্গীর ছিল আমাদের সাথে, অপূর্ব ছিল, হান্নান হোসেন লিঙ্কন, এম ডি সবুজ মিয়া, রঞ্জিত দে চিটাগাং রোড, ইলমা দুলালপুর নরসিংদী থেকে তোমাদের হত্ত বন্ধ আমাকে পূর্ণ করো, আচ্ছা ওকে, রয়েছেন আমাদের সাথে নদী নিজ মিঝি ভয় পাচ্ছি এবং এমনি করে অনেকগুলো বন্ধু আমাদের সাথে ছিলেন। আজকের মতো সময়টা শেষ, বিদায় নিব ভৌতিক 90.8 থেকে। আপনাকে বলছি যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ঘটনাটা লিখে ফেলবেন এবং আমাদেরকে ইনবক্স করে দিবেন। ইনবক্সের পেজ রয়েছে একটি, facebook.com/bhautik90.8, যে পেজে আজকে আমাদের 5000 লাইক হয়ে গেছে এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের কাছে আমাদের সাথে থাকার জন্য এবং ভৌতিক টিমকে এত বেশি ভালোবাসার জন্য। facebook.com/asianradio সেই ঠিকানায় যারা আজকে কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন আমাদের পোস্টটি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্টুডিওতে এসে যারা ঘটনা শেয়ার করতে চান তাদের জন্য অপশনটা আরেকটিবার বলি, ARDK space B90.8, আর্টিস্টদের নাম সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হয় 2323 এই নাম্বারটায়। মৃত্যুর সাথে সাথে আমাদের নাম পরিবর্তন হয়ে যায় লাশ, আর এটাই হলো জীবন। লোকে বলবে লাশের পাটা একটু সোজা করেন, লাশকে একটু বরফে রাখলে ভালো হয়, লাশকে কবর নেওয়ার সময় হয়েছে, তখন কেউ আর নাম ধরে ডাকবে না, ডাকবে না ম্যাডাম আর স্যার বলে, বলবে শুধুই একটা লাশ। অনেকে আবার চেহারাটাও দেখবে না রাতে ভয় পাবে বলে। কতই না কষ্টের হবে সেই সময়টা যখন আপনার আপন জনেরাই আপনাকে কাঁধে নিয়ে ঘর থেকে বের করে বাড়ির পাশে অন্ধকার একটা জায়গায় নিয়ে গিয়ে যাবে, যে জায়গার পাশ দিয়ে হয়তো আপনি হাজারবার বন্ধুদের নিয়ে হাসতে হাসতে পথ চলেছিলেন। আবার সেই দিন দেখবো শুনবো কিন্তু কিছুই বলার থাকবে না, কতই না অসহায় হবে সেই দিনটি।